মনকে সুবাসিত করে রমজান, মনকে সুবাসিত করে রমজান।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবীল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, আপনাদেরকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, আপনাদেরকে আমরা স্বাগতম জানাচ্ছি আমাদের অনুষ্ঠান মহিমান্বিত রমজান নিয়ে। আমাদেরকে আপনারা সঙ্গ দেবেন আশা করছি। দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে উপকারের খোঁটা দেয়া। আসুন আমরা আমাদের এই অনুষ্ঠান শুরু করার আগেই একটি দরুদ শরীফের ফজিলত সম্বলিত হাদিসে পাক শুনে নিই। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিস শরীফের সারমর্ম, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত প্রেরণ করবেন। দর্শক, তো আমাদের উচিত বেশি পরিমাণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করতে থাকা। এমনিতে এখানে এখন বিশেষ করে খাওয়া দাওয়ার ঝামেলা নেই, অনেকে অবসরে আছেন, অনেকে ফ্রিতে আছেন, তো আমরা নিয়ত করে, আপনারা নিয়ত করে নিন যে কমপক্ষে দৈনিক এই রমজান মাসে 1000 থেকে 1200 বার দরুদ শরীফ পাঠ করবেন। সহজ দরুদ শরীফ কিছু রয়েছে, ছোটো ছোটো কিছু দরুদ শরীফ রয়েছে, সেই দরুদ শরীফগুলো যদি পড়েন তাহলে আধা ঘন্টার মধ্যে দরুদ শরীফগুলো আপনারা পড়ে নিতে পারবেন। সেগুলো হচ্ছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক, আমাদের অনুষ্ঠান মহিমান্বিত রমজান, তো এই অনুষ্ঠানটি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব 30 রমজান পর্যন্ত আপনাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে কিছু শেখানোর জন্য, কিছু দিনী গিফট, দিনী তোফা আপনাদেরকে দেওয়ার জন্য। তো আমাদের এই অনুষ্ঠানে, এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে সাজিয়েছি, বিভিন্ন মাদানী ফুলের মাধ্যমে সাজিয়েছি, বিভিন্ন তত্ত্ববহুল মাদানী ফুলের মাধ্যমে সাজিয়েছি। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে উপস্থিত আছেন আজকে আমাদের, আমার হাতের ডান পাশে আমাদের নাত খা ইসলামী ভাই মিনহাজ ভাই আছেন, ইনশাআল্লাহ তিনি আপনাদেরকে নাত শোনাবেন সময়ে সময়ে। এবং সাথে সাথে আমাদের আলোচক হিসেবে আজকে আছেন আমাদের সাথে লিয়াকত ভাই, আপনারা হয়তো সবাই দেখেন মাদানী চ্যানেলে তাকে, তো আজকে আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আসুন আমরা প্রথমেই একটি নাতে পাক শুনি, ইনশাআল্লাহ এরপর আমরা আমাদের মূল অনুষ্ঠানে ফিরে যাব। মিনহাজ ভাই, আমাদেরকে আজকে কী নাত শোনাবেন?
তুমি প্রিয় খোদার ইনশাআল্লাহ গানটা আজকে আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ। আর
তুমি প্রিয় খোদার হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তরে সৃজন জমিন গ্রহ তারা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তরে সৃজন জমিন গ্রহ তারা, তোমার তরে সৃজন জমিন গ্রহ তারা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা আকা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তরে সৃজন জমিন গ্রহ তারা, তোমার তরে সৃজন জমিন তারা, তোমার হাতের ইশারায় চলো দিঘণি তো, তোমার হাত ইশারায় চলো দিঘণি তো, তোমার শানে বিখ্যাত রলো ہے پانی رو آرا آقا تمہارا رنگ ہوتے بوہے پانی رو آرا تمہار دار سی جو رسمت جو من روح تارا تمہار دار سی جو رسمت جو من روح تارا الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله তোমাকে না দেখলে আমার জীবন হবে বেকার তোমাকে না দেখলে আমার জীবন হবে বেকার দেখিতে এই নয়ন যুগল নিশীত যে আমার দেখিতে এই নয়ন যুগল নিশীত যে আমার
মাশাআল্লাহ। দর্শক, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন যে যদি অন্তরের মধ্যে ইশকের রসুল কেউ বাড়াতে চায়, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি আসাল্লামের মহাব্বত ভালোবাসা কেউ যদি বাড়াতে চায়, তার উচিত বেশি পরিমাণে নাত রসুল শোনা। তো দর্শক, নাত রসুল শুনতে থাকুন, রমজান এই মহিমান্বিত রমজান আপনাদের আনন্দে কাটুক, আপনাদের আসানির সাথে কাটুক, সেই কামনা আমরা করছি। দর্শক, আমরা আজকে আমাদের মূল আলোচনায় ফিরে যাব। আজকে যে আমাদের অনুষ্ঠানের বিষয়, অনুষ্ঠানের বিষয় হচ্ছে উপকারের খোঁটা দেয়া। অনেকে বিভিন্ন উপকার করে থাকে, মানুষের একে অপকার করে থাকে। দর্শক, কবি বলেছেন যে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, অবশ্যই একে অপরের জন্য। একে আমরা আসলে মানুষ, সামাজিক জীব, এবং মানুষ একা কখনো বসবাস করতে পারে না। আর একা যখন মানুষ যখন সম্মিলিতভাবে থাকবে তখন একে অপরকে সহযোগিতা করতে হবে। তো সহযোগিতা করার পর, উপকার করার পর খোঁটা দেওয়া, সেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। দর্শক, আজকে আমরা সেই বিষয়ে আলোচনা শুনবো আমাদের লিয়াকত ভাইয়ের কাছ থেকে। আচ্ছা লিয়াকত ভাই, প্রথমে আপনি বলুন, খোঁটা জিনিসটা কি?
খোঁটা মানে দেখিয়ে দেয়া,
জি,
যে আমি একটা কিছু করেছি, কারোর জন্য করেছি বা কারো উপকার করেছি, কারো সাহায্য করেছি,
যে
এটা পরবর্তীতে দেখিয়ে দেয়া যে আমি তোমার জন্য তো এটা এটা করেছিলাম, এটা হচ্ছে খোঁটা দেয়া। আসলে বাপু, বান্দা যদি জানতো যে উপকার করার কি ফজিলত,
জি,
বা উপকার করলে কি লাভ,
জি,
এটা যদি জানতো তাহলে হয়তো বা সে কখনো খোঁটা দিতে পারতো না।
জি,
আজ বাপু দেখেন আল্লাহ তাআলা সবাইকে কিন্তু সব কিছুর অধিকারী বানায় না,
জি, সব
কোয়ালিটি দেয় না, সব যোগ্যতা মানুষকে দেয় না। কারো কাছে উপকার করার ক্ষমতা সেটা আল্লাহ তাআলা দেন, আবার কেউ উপকার গ্রহণ করার মতো তার থাকে অবস্থা, অর্থাৎ কেউ উপকার করে আর কে সে আর কেউ সে উপকারটা গ্রহণ করে। আর উপকার বিভিন্নভাবে করা যায়, কেউ শুধু মনে করে যে অর্থ দিয়েই উপকার করা যায় না, মানুষ ধরেন অর্থ দিয়ে উপকার করতে পারে, বুদ্ধি দিয়ে উপকার করতে পারে, শক্তি দিয়ে উপকার করতে পারে, বা তার যে অর্জিত জ্ঞান আছে, বিদ্যা আছে যেটাকে বলা হয়, সেটা দিয়ে উপকার করতে পারে। হাদিসে পাকের মধ্যে এসেছে যে মানুষ অপরকে সাহায্য করে, যে মানুষ অপরের উপকার করে সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ।
আচ্ছা,
তো এখন দেখুন হাদিসে পাকে তাকে সর্বশ্রেষ্ঠ মানুষ বলা হয়েছে। এখন যদি আমি উপকার করে খোঁটা দেই,
জি,
উপকার করে দেখিয়ে দেয় যে আমি তো তোমার জন্য, তুমি যখন ঋণগ্রস্ত ছিলে, কোথাও টাকা পাচ্ছিলে না, আমি তোমাকে টাকা দিয়ে সহযোগিতা করেছিলাম, তোমার মেয়ের বিয়ে হচ্ছিল না, আমি তোমাকে টাকা দিয়েছিলাম, তুমি অমুক জায়গায় ফেঁসে গিয়েছিলে, আমি তোমাকে টাকা দিয়েছিলাম, তুমি অমুক জায়গায় আজকে যখন আমার দ্বারস্থ হয়েছো, আমি আমার যতটুকু সামর্থ্য ছিল সেটা
সহযোগিতা
করেছিলাম। আমি যদি দেখিয়ে দিই তাহলে আহাদিসে তাইয়েবার মধ্যে যেটা বলা হয়েছে যে যে আমি তো যে মানুষ অপরের উপকার করে সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ, তাহলে আমি সেই সর্বশ্রেষ্ঠ মানুষের বাইরে চলে এলাম। বাপু এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে কোরআনে পাকের মধ্যে একটি আয়াত এভাবে আছে যে যখন কোনো মুমিন অপরের উপকার করবে তখন তার মনের মধ্যে এই বাণীটাই প্রতিফলিত হবে। কোন বাণী? তার মনের মধ্যে এটাই আসবে যে আমি তোমাদেরকে খাওয়াই, এটা কোরআনে পাকের আয়াত, আমি তোমাদেরকে খাওয়াই কেবল আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য,
আল্লাহু আকবার,
না তোমাদের, না তোমাদের কাছে এর কোনো প্রতিদান চাই, না কোনো কৃতজ্ঞতা।
কে বলেছেন?
এটা কোরআনে পাকের আয়াত, সূরা দহার মধ্যে এটা এসেছে। তো আমি সারাংশ বলেছি যে আমি তোমাদেরকে খাওয়াই, এটা মুমিনের বাণী হবে, যারা মুমিন অর্থাৎ যারা উপকার করবে তাদের বাণী এমন হবে যে আমি তোমাদেরকে খাওয়াই কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, না তোমাদের কাছ থেকে এর বিনিময়ে কোনো প্রতিদান চাই, না কোনো কৃতজ্ঞতা। তো মুমিন যারা, তারা উপকার করে কখনো প্রতিদান চাইবে না, মুমিন যারা তারা উপকার করে কখনো কৃতজ্ঞতা চাইবে না। তো যারা খোঁটা দেয় বাপু তারা তো মুমিনের কাতারেই নয়, যারা মুমিন আবার তারা খোঁটাকারীদের কাতারে নয়। তো এটা হচ্ছে দুইটা পার্থক্য, মুমিন আর খোঁটা দানকারীদের প্রতি। এখানে কোরআনে পাকের মধ্যে আরো একটি আয়াত এভাবে এসেছে, এটা সূরা তওবার কমবেশ 9 নম্বর আয়াতের মধ্যে এভাবে এসেছে, আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন যে মুমিনদের কাছ থেকে আল্লাহ তাআলা তাদের ধন দৌলতের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রেখেছেন। অর্থাৎ মুমিনদেরকে যে ধন দৌলত আল্লাহ তাআলা দিয়েছেন, মুমিনদেরকে যে যোগ্যতা দিয়েছেন, মুমিনদেরকে যে জান মাল দিয়েছেন, এগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। এখন যারা এগুলো দিয়ে খোঁটা দিবে,
জি
বাপু, তারা তো জান্নাত পাবে না।
দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত নসিব করুক এবং খোঁটা না দেওয়ার তৌফিক দান করুক। দর্শক, আমাদের অনুষ্ঠানটি আমরা আপনাদেরকে আগে বলেছি, আমরা আলোচনার ফাঁকে ফাঁকে বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা আমরা সাজিয়েছি। আজকে যে প্রথম যে সেগমেন্ট আমরা সাজিয়েছি সেটা হচ্ছে রমজানের মাদানী ফুল নিয়ে। রমজান সম্পর্কে অনেকের অনেক কিছু অজানা, তো আমরা চেষ্টা করব এই মাদানী ফুলের মাধ্যমে আপনাদেরকে কিছু তত্ত্ববহুল কিছু আলোচনা আপনাদেরকে করানোর জন্য ইনশাআল্লাহ আমরা সেগুলো আপনাদেরকে আজকে শোনাবো। আমরা আমাদের আজকের যে মাদানী ফুল যে সেগমেন্ট, সে সেগমেন্টের যে মোবাল্লিক সেটা হচ্ছে শাহরুখ ভাই। শাহরুখ ভাই ইনশাআল্লাহ আপনাদেরকে মাদানী ফুল দেবেন, রমজানের মাদানী ফুল।
পাঁচটি বিশেষ দয়া। হযরত সাইয়্যিদুনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরকারে নামদার মদিনার তাজদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতকে রমজান মাসে পাঁচটি এমন নিয়ামত দান করা হয়েছে যা আমার পূর্বে অন্য কোনো নবী পাইনি। এক, যখন রমজানুল মুবারকের প্রথম রাত আসে তখন আল্লাহ তাআলা তাদের প্রতি রহমতের দৃষ্টি দেন, তাদের প্রতি রহমতের দৃষ্টি দেন। আর যার প্রতি আল্লাহ রহমতের দৃষ্টি দেন তাকে কখনো আজাব দিবেন না। দুই, সন্ধ্যায় তাদের মুখের গন্ধ অর্থাৎ যা রোজা রাখার কারণে সৃষ্টি হয় আল্লাহ তাআলার নিকট সেই গন্ধ মেষকের চেয়েও বেশি সুগন্ধিময়। সুবহানাল্লাহ। তিন, ফেরেস্তাগণ প্রত্যেক দিনে ও রাতে তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। চার, আল্লাহ তাআলা জান্নাতকে নির্দেশ দিয়ে ইরশাদ করেন, আমার নেক বান্দাদের জন্য সুসজ্জিত হয়ে যাও, শীঘ্রই তারা দুনিয়ার কষ্টের বিনিময়ে আমার ঘর ও দয়ার মধ্যে শান্তি পাবে। সুবহানাল্লাহ। আর পাঁচ, যখন রমজান মাসের সর্বশেষ রাত আসে তখন আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
দর্শক, আমরা রমজানের পাঁচটি বিশেষ দয়া, পাঁচটি মাদানী ফুল শুনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। তার এইগুলোর মধ্যে সবচাইতে বেশি আমার একটি ইন্টারেস্টিং মনে হয়েছে, সবগুলোই তো ভালো হাদিসে পাক, কিন্তু এর মধ্যে একটি জিনিস আমার খুব, আমার হৃদয়টাকে খুব টানে, বা আমি যখন শুনি তখন আমার হৃদয়টাকে একটা অন্তরের মধ্যে একটা ক্যাফিয়ার সৃষ্টি হয়, সেটা হচ্ছে যখন রমজানের প্রথম রাত আসে তখন আল্লাহ তাআলা তার সৃষ্টির দিকে তাকান, আর আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলা দৃষ্টি, আল্লাহ তাআলা কুদরতি দৃষ্টি যার উপর পড়ে তাকে কখনো আজাব দেন। আল্লাহ তাআলা আমাদেরকে দোজকের আগুন থেকে পানাহ দান করুক, জান্নাত নসিব করুক। দর্শক, আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরো অনেক সুন্দর সুন্দর মাদানী ফুল শুনতে পারবেন। জি, লিয়াকত ভাই,
এখানে একটি হাদিসে পাক এভাবে এসেছে, সহিহ মুসলিম শরীফের হাদিসে ইরশাদ করা হচ্ছে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবি সংকট মোচন করবে।
জি,
কোনো মানুষ যখন দুনিয়ার সংকটের মধ্যে পড়ে যায়, বিভিন্ন সময় পেরেশানির মধ্যে পড়ে যায়, আমরাও কখনো সমস্যার মধ্যে পড়ে যাই, আবার কেউ আমাদের কাছে সমস্যা নিয়ে আসে, তা বলা হচ্ছে যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবি সংকট সমূহ থেকে একটি সংকট মোচন করবে আল্লাহ তাআলা তার আখিরাতের সংকট সমূহ থেকে একটি সংকট মোচন করে দিবে। আখিরাতের দিন তখন তো বান্দা অনেক সংকটের মধ্যে থাকবে, দৌড়াদৌড়ির মধ্যে থাকবে, এমন অবস্থা থাকবে যে তার কাছে মানে কারো কাছে গিয়ে সংকট যে মোচন হবে কারো কোনো ক্ষমতা থাকবে না, একমাত্র আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। তা আল্লাহ তাআলা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই হাদিসে পাক আমাদের কাছে পৌঁছে দিয়েছে যে ব্যক্তি কোনো মুমিনের সংকট মধ্যে একটি সংকট মোচন করবে দুনিয়াতে, আল্লাহ তাআলা আখিরাতের মধ্যে তার একটি সংকট মোচন করে দিবে।
সুবহানাল্লাহ।
বলা হচ্ছে যে ব্যক্তি কোনো অভাবগ্রস্তের অভাব মোচনে সাহায্য করবে আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতে স্বাচ্ছন্দ্য দান করবেন।
সুবহানাল্লাহ।
আর যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গুণ গোপন করবে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবেন। আল্লাহ তাআলা বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকবে।
সুবহানাল্লাহ।
অর্থাৎ আমি যখন আপনার, যতক্ষণ পর্যন্ত আমি আপনার সাহায্যে লিপ্ত থাকবো আল্লাহ তাআলা আমার সাহায্য করবেন, আর যখনই আমি খোটা দিব আল্লাহ তাআলা সাহায্য
থেকে আমি বের হব। আজকাল এমন অবস্থা যে আমরা যদি আমরা পারিবারিক জীবনে বলি যে আমরা আমাদের প্রতিবেশী যারা আছে তাদের সাথে আমরা কিন্তু এরকম ব্যবহারটা
করি,
হয়তো আমরা করি না, কিন্তু আমরা একসময় আগে দেখতাম যে কারো ঘরে যদি কোনো একটা কিছু রান্না হতো তো পাশের কেউ যদি থাকতো তাদেরকে এটাকে কিছু অংশ তাদের দেওয়া হতো,
যে
এখন কিন্তু আসলে জিনিসটা অনেক কমে যাচ্ছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যারা দিচ্ছে দেওয়ার পরও আবার কিন্তু মনে করেন যখন ঝগড়া হয়, ফেসাদ হয় বা মনোমালিন্য হয় তখন কিন্তু এদের মধ্যে,
এই জন্য আল্লাহ ওয়ালা পিতা তার সন্তানকে উপদেশ করতে গিয়ে বলেছে যে হে আমার ছেলে, যখনই কোনো মুসলমানের সাহায্য করার সুযোগ তোমার হবে তখন সেই সাহায্যটা করে, সেই নেকিটা করে ভুলে যেও। তো ছেলেটা বললো যে বাবা কেন ভুলবো, বললো যদি তুমি মনে রাখো তাহলে ভবিষ্যতে ওই জিনিসটা নিয়ে খোটা দেওয়ার আশঙ্কা থাকবে, এই জন্য কখনো কোনো মুসলমানকে সাহায্য করলে সেটা ভুলে যেও যে তুমি যে ওকে সাহায্য করেছো। তো এই জন্য এখানে দেখুন, আমরা যদি আখিরাতের জিনিসটাকে, আখিরাতের বিষয়টাকে যদি সামনে রাখি যে আমার আখিরাতের অভাব আল্লাহ তাআলা আখিরাতের সংকটটাকে মোচন করবে, আখিরাতের যে যে দৌড়াদৌড়ি হবে সেই কঠিন অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাকে হিফাজত রাখবে আল্লাহ তাআলা আমার মোচনকে দূর করবে, তাহলে আমি কেন দুনিয়াতে কারো মোচন করার অভাব মোচন করার সংকট মোচন করার সুযোগ হয়েছে সেটা আবার কেন দেখিয়ে দিচ্ছি? যদি আল্লাহ তাআলা আমাকে এর বিনিময়ে যেটা দেয়ার থাকতো সেটা যদি আবার কেড়ে নেয় তাহলে আমি এই উপকার করে লাভ কি? আসলে বাপু দেখেন, আমরা সবসময় শুনি যে উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম, অর্থাৎ যারা দান করে আর যারা দান নেয়, যারা দান করে তাদের তারা ওই দান যারা নিচ্ছে তাদের চেয়ে উত্তম। তো যেখানে আল্লাহ তাআলা আমাকে নিচের হাত হওয়া থেকে বাঁচিয়ে উপরের হাত
তৌফিক দান করেছেন,
তৌফিক দিয়েছে, সেখানে কেন আমি দিয়ে আবার খোটা দিব?
জি, অর্থাৎ এটা হচ্ছে যে আপনি সুন্দর করে একটা ঘর নির্মাণ করে সেটাকে আবার আপনি এটাকে ধুলো,
এটা খুব সুন্দর, এটা খুব সুন্দর একটা আয়াত করিমের মাধ্যমে আল্লাহ তাআলা আবার আমাদেরকে বলেছেন। সেটা কি? এখানে একটা আয়াতে মোবারকে এভাবে এসেছে, সূরা বাকারার আয়াতের মধ্যে আসছে, হে মুমিনগণ, খোটা দিয়ে ও কষ্ট দিয়ে নিজেদের দান সদকাকে সেই ব্যক্তির মতো নষ্ট করো না। কোন ব্যক্তির মতো? যে নিজের সম্পদ ব্যয় করে মানুষকে দেখানোর জন্য এবং আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে না। সুতরাং তার দৃষ্টান্ত এমন যেমন এক মসৃণ পাথরের উপরে মাটি জমে আছে, অতঃপর তাতে প্রবল বৃষ্টি পড়ে এবং তা সেই মাটিকে ধুয়ে নিয়ে যায় এবং সেটিকে পুনরায় মসৃণ পাথর বানিয়ে দেয়। এরূপ লোক যা উপার্জন করে তার কিছুমাত্র তারা হস্তগত করতে পারে না, আর আল্লাহ এরূপ কাফেরকে হেদায়ত প্রাপ্ত করে না। তো যারা খোটা দেয় তারা ওই মসৃণ পাথরের মতো, যেটার উপর মাটি ছিল, বৃষ্টি এসে সেই মাটিকে আবার ধুয়ে নিয়ে গেছে, আবার সেটা মসৃণ পাথর হয়ে গেছে। তো ওইরকমই হচ্ছে খোটা দানকারীদের দান খয়রাত গুলো, উপকার গুলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ থেকে পানা দান করুক। তো মাদানী চ্যানেলের দর্শক, এটাই বলবো যে আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছে দান সৎকার করা। যেমন এখন রমজানুল মোবারকের মাস, আমরা দান সৎকার করি, আবার দেখিয়ে দেখিয়ে করি যে মানে আচ্ছা, এখানে এখানে একটা জিনিস সেটাও পরিলক্ষিত হয়, যারা মুমিন এরা বলেছে যে আল্লাহ তাআলা এদের জান মালকে খরিদ করে নিয়েছে আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে।
আচ্ছা,
এখন যারা মাল দিচ্ছে হ্যাঁ তারা যদি দেখিয়ে দেয় তাহলে জান্নাত কোত্থেকে পাবে? আবার মুমিনরা এটা বলেছে, মুমিনদের বৈশিষ্ট্য এটা হবে, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছে যে মুমিনদের বৈশিষ্ট্য এটা হবে যে তারা আল্লাহ তাআলা রেজা মদির জন্য দান করবে। তা এখন আপনি খোটা দিচ্ছেন কেন? তার মানে কি আপনার পূর্বে যে দান ছিল সেটা কি আল্লাহ তাআলা রেজা মদির জন্য ছিল না? যদি আপনার আল্লাহ তাআলার রেজামন্দির জন্য থাকে তাহলে খোটা কেন আসবে? আর যদি খোটা আসে তাহলে কেন আপনি সেটা দান করেছেন, কেন দিয়েছেন তাকে, সেটা দেখিয়ে দেওয়ার জন্য কেন দিচ্ছেন?
অর্থাৎ আমাদের উচিত যে যখনই আমরা কোনো কিছু দান করব তখন শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, যে আমি এই দানটা এটার জন্য করছি বা এই উপকারটা এই জন্য করছি যে আমার আল্লাহ যেন আমার উপর খুশি
হয়ে যায়। বাস
যদি যদি এই জিনিসটা থাকে হয়তো আমাদের পরবর্তীতে কোনো একটা বিষয় আসলে খোটা দেওয়ার যে এটা মন মানুষ
প্রবণতাটা এটা আর থাকবে না। এই জন্যই যে আল্লাহ যা করবেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করবেন, যা দিবেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দিবেন, আর আজকে কিছু দিতে পারছেন এটা কখনো নিজের বাহাদুরি মনে করবেন না। আল্লাহ তাআলা আপনাকে দেনেওয়ালা বানিয়েছেন, লেনেওয়ালা নন। তো আল্লাহ তাআলা আজ আপনাকে দেনেওয়ালা বানিয়েছেন, এমন যেন না হয় আজ আপনি অঢেল সম্পদের মালিক, আজ আপনি দান করছেন, আজ আপনি সৎকার করছেন, খয়রাত করছেন, মানুষের অভাবকে মোচন করছেন, সংকটকে মোচন করছেন। কাল এমন একটা দিন আসবে হয়তোবা আপনি তার দ্বারস্থ হবেন যাকে আপনি উপকার করছেন। বাপু আমি একটা কথা বলবো যে আমাদের আমার সচক্ষে দেখা আমাদের এলাকার মধ্যে এক লোক ছিল যিনি অপরের সহযোগিতায় চলতো, আজ অসংখ্য পরিবারকে তিনি সহযোগিতা করার মালিক হয়ে গেছে।
সুবহানাল্লাহ। একবার এটা নিয়ে আবার আসবো আপনার কাছে, আমাদের একটি সেগমেন্টের সময় হয়ে গেছে, সেই সেগমেন্টটি হচ্ছে শরী মাসাআলা।
মাশাআল্লাহ,
রমজান মাসে অনেকেই অনেক রকম মাসাআলা নিয়ে চিন্তা করে বা অনেক সময় আমরা অনেক সময় অনেক বিষয় নিয়ে চিন্তিত হয়ে যায়। তো আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব সেরকম ছোট ছোট কিছু সহজ মাসাআলা আপনাদেরকে জানানোর জন্য। ইনশাআল্লাহ আমাদের সেই মাসাআলাগুলো নিয়ে আসবে, শরী মাসাআলা সম্পর্কে আমাদের আরফাত ভাই আমাদেরকে ইনশাআল্লাহ শোনাবেন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ আমরা উপস্থিত হয়েছি শরীয়তের একটি মাসালা নিয়ে। আজকে আমরা যে বিষয়ে শ্রবণ করব তা হচ্ছে, নাকে স্প্রে করার কারণে রোজা কি ভঙ্গ হয়ে যাবে? দারুল ইফতা আহলে সুন্নতের উলামায়ে কেরামগণের নিকট এক ব্যক্তি প্রশ্ন করেছেন যে গত বছর রোজার সময় অসুস্থ অবস্থায় আমি নাকে স্প্রে করেছি, এখন প্রশ্ন হলো এর কারণে রোজা কি ভঙ্গ হয়ে যাবে? আর ভঙ্গ হয়ে গেলে তো এই অবস্থায় আমার উপর শরীয়তের কি নির্দেশ রয়েছে, আর ওই রোজা পুনরায় রাখতে হবে কিনা, এ বিষয়ে প্রশ্ন করা হয়েছে। এই বিষয়ে যখন প্রশ্ন করা হয়েছে, দারুল ইফতা আহলে সুন্নতের উলামায়ে কেরামগণ এভাবে এই প্রশ্নের উত্তর দিয়েছেন যে প্রশ্নকারী ব্যক্তির এই ধরনের রোজা ভঙ্গ হয়ে যাবে, আর তার উপর ওই রোজার কাজা অর্থাৎ ওই রোজার বদলে আরেকটি রোজা রাখা আবশ্যক। ফতোয়া আলমগীরি কিতাবের মধ্যে রয়েছে, যদি কোনো ব্যক্তি রোজা থাকা অবস্থায় নাকে পানি প্রবাহিত করল আর ওই পানি সে রোজাদার স্মরণ থাকা অবস্থায় পেটে পৌঁছে গেল, তবে তার রোজা ভঙ্গ হয়ে যাবে, আর তার উপর আবশ্যক হল সেই রোজার কাজা করা। আর বাহারে শরিয়াতে রয়েছে, নাকে ঔষধ ড্রপ ব্যবহার করলে ওই অবস্থায় শুধুমাত্র কাজা অর্থাৎ আরেকটি রোজা রাখা আবশ্যক, কাফফারা আবশ্যক নয়। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আজকে আমরা রোজা অবস্থায় নাকে স্প্রে দেওয়া সম্পর্কিত একটি মাসালা জানতে পেরেছি, আর আমাদের উচিত শরীয়তের বিধান সম্পর্কে জানা আর তার উপর আমল করা, আর সম্ভব অনুযায়ী অন্যের নিকট তা পৌঁছে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধর্মীয় বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
মাশাআল্লাহ সুবহানাল্লাহ। দর্শক, আমরা খুব সুন্দর একটি মাসালা শ্রবণ করেছি যে অনেকে এই সমস্যাগুলোর মধ্যে ভুগে থাকেন যে রমজান মাসে নাকে ড্রপ দিতে হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে দিনই বিষয় সম্পর্কে জানার তৌফিক দান করুন। দর্শক, আমরা যে আলোচনা করছিলাম সেই আলোচনায় ফিরে যাব। লিয়াকত ভাই জি,
একজন বলেছিলাম যে একজন আগে অন্যের সহযোগিতায় চলত, আজ সে শত শত মানুষকে সহযোগিতার মালিক হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে এমন দিয়েছে, এমন ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছে যে আজ সে অসংখ্য পরিবারকে সহযোগিতা করছে। তো বাপু, এটা কেন? আল্লাহ তাআলা মানুষের দিল দেখে, মানুষের পরিমাণ অর্থের পরিমাণ দেখে না যে তার কাছে কত অর্থ। আল্লাহ তো দিয়েছেই তো এগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য। আচ্ছা বাবু, এখন মানুষ দান সৎকার তো করতেছে, কিন্তু তার মনের মধ্যে এটা কেন আসে যে আমার থেকে চলে যাচ্ছে? বাপু, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলারই তো না এগুলো সবকিছু? আমার জান বলেন, আমার মাল বলেন, আমার অর্থ সম্পদ, আজ আমি যা কিছু আছি সব তো আল্লাহ তাআলার দয়ার বদৌলতে। আজ আমি কিছু দিচ্ছি এটাও আল্লাহ তাআলার দয়া। আজ আমি কিছু দেওয়ার মতো সামর্থ্যবান এটাও আল্লাহ তাআলার। না হয়তো আমার মতো তো অসংখ্য বান্দা আছে, আল্লাহ তাআলা তো সবাইকে সেই ক্যাপাবিলিটি দেয় নাই যে আল্লাহ তাআলার রাস্তায় আমি ব্যয় করব। তো এই জন্য মোমিনের বৈশিষ্ট্য, সে কখনো আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করাতে কার্পণ্যবোধ করবে না, আর যখনই আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করবে সেটা আল্লাহ তাআলার
সন্তুষ্টির
জন্য করবে। একটি হাদিসে পাক মুসলিম শরীফের মধ্যে এভাবে এসেছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রিয় আকা মক্কী মদানী মুস্তফা হুজুর পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তিন শ্রেণীর লোকদের সাথে কিয়ামতের দিন কথা বলবেন না।
আচ্ছা,
অর্থাৎ তাদের দিকে দৃষ্টিও দিবেন না, তিন শ্রেণীর লোকদের দিকে।
আচ্ছা,
নাম্বার এক, যারা অপরের উপকার করে খোটা দেয়, যারা দান সৎকার করে খোটা দেয়, তাদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন দৃষ্টিপাত করবেন না। এখন আমাদের দিকে মাযাল্লাহ, আমরা আমাদের মধ্যে যাদের এই বিমারিটা আছে, এই রোগটা আছে যে অপরকে খোটা দেয়া, তাহলে আমি চিন্তা করি যে কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা দয়ার নজরই আমাদেরকে না দেয়, তাহলে আমাদেরকে কে মাগফিরাত দিবে, কে আমাদেরকে নাজাত দিয়ে জান্নাতে দাখিল করবে? আমাদের দিকে আল্লাহ তাআলাই যদি দয়ার নজর না দেন, তাহলে আমার আকা করিম আল্লাহ তাআলা যার উপর নারাজ, আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে অন্যের উপর সন্তুষ্ট থাকবেন? আল্লাহ তাআলা যদি নারাজ হয়ে যায়, তাহলে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শাফাতের অধিকারী হব না। আচ্ছা, এখানে দ্বিতীয় শ্রেণী বলা হয়েছে, যারা মিথ্যা শপথ করে নিজের পণ্য বিক্রি করে। অত অনেক দোকানদার আছে না, যেমন এখন রমজানুল মোবারকের মাস, অনেক কেনাকাটা হবে, মানুষ কিন্তু শপথও করে ফেলে যে না আল্লাহর কসম আমি এটা এত টাকা দিয়ে কিনেছি। মিথ্যা শপথ অনেক সময় করে ফেলে যে না আমি এটা এত টাকা দিয়ে কিনেছি, এটা এত টাকা দিয়ে কিনেছি বিক্রি করার জন্য। তো বলা হচ্ছে যারা মিথ্যা শপথ করে নিজের পণ্য বিক্রি করবে, আল্লাহ তাআলা কি আমাদের দিন তার সাথে কথা বলবে না। আর নাম্বার তিন, যারা নিজের টাকটুর নিচে কাপড়কে পরিধান করে, ঝুলিয়ে কাপড় ঝুলিয়ে পরিধান করে, এমন ব্যক্তির নিকট আল্লাহ তাআলা দৃষ্টিপাত করবে না, কি আমাদের দিন কথা বলবে না। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা যদি আমাদের উপর কৃপার নজরই না দেয়, আল্লাহ তাআলা যদি আমাদের উপর দয়ার নজরই না দেয়, যারা আমরা মানুষকে খোটা দিই, আজকের বিষয়টি স্পেসিফিকভাবে মানুষকে খোটা দেয়া নিয়ে, তো যারা আমরা মানুষকে খোটা দিই, তো তাদের দিকে যদি আল্লাহ তাআলা দয়ার নজর না দেন, তাহলে আমাদের কীভাবে নাজাত হবে, আমরা কিভাবে জান্নাতের অধিকারী হবে। এমনিতেই তো আমল নামায় কোনো নেকি বলতে নাই, এই যে রমজানুল মোবারকের মাস, যে একটা নেকির মহল ক্রিয়েট হচ্ছে চারিদিকে, তারপরে অসংখ্য হতভাগা এমন আছে তারা গুনাহের মধ্যে লিপ্ত থাকে, তারা নেকির দিকে তাদের মন ধাবিত হয় না, মন ঝুঁকে না, এর মধ্যেও তারা কত গুনাহ করে ফেলছে। তো সেখানে এত গুনাহের মধ্যে এই খোটা দেওয়া নামক যদি গুনাহটাও আমাদের মধ্যে থাকে, এই মারাত্মক ব্যাধিটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কি আমাদের দিন আমরা শাফাত পাওয়ার কোনো আশাই আমরা করতে পারি না। আল্লাহ তাআলার কাছে বাস দোয়া, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই খোটা দেয়া নামক বাতিনি বিমানে থেকে হিফাজত করুক, আর আমরা যা টুকটাক উপকার করছি সেগুলো যাতে করে ভুলে যাই। কেননা যতদিন আপনি মনে রাখবেন, এই মনে রাখাটা আপনাকে খোটা দেওয়ার প্রতি ঝুঁকাবে যে আপনি তাকে কিছু একটা করেছেন, কিছু একটা করেছেন।
আসলে বিষয় হচ্ছে যে খোটা, আমি যেটা মনে করছি, খোটা হয়তো ওই সময় দেয়া হয় যদি মনোমালিন্য হয়, এবং বিশেষ করে কেউ যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অন্তরের মধ্যে না রেখে কোনো উপকার করে থাকে, তাহলে তার অবশ্যই খোটা দেওয়ার জিনিসটা অটোমেটিক চলে আসবে।
আমার কোন একটা বিষয়ে ঝগড়া বেঁধেছে, হয়তো এখন আমার মুখ দিয়ে ওটা বের হবে যে আমি অমুক টাইমে একটা, ওই সময়ে যদি আমার এটা খেয়াল চলে আসে না, ওটা তো আমি আল্লাহ তাআলার রেজামন্দির জন্য করেছি, ওই অবস্থা আমার মুখটা স্টপ হয়ে যাবে। যদি আল্লাহ তাআলার রেজামন্দির জন্য না থাকে, বাস এটা আমি বলে ফেলবো আপনাকে। আর এটা হচ্ছে রিওয়ায়াতের মধ্যে এসেছে যে কোনো একটা মানুষকে খোটা দিলে, যেমন আপনি একটা দান করলেন, আপনি কোনো একটা মানুষের উপকার করলেন, উপকার করলে যতটা আপনার প্রশান্তি আসবে তার চাইতে বেশি মারাত্মক আপনার মনটা ভেঙে যাবে যখন আমি আপনাকে খোটা দিব, অত তখন ওই উপকারের কথা আপনার মাইন্ডেই থাকবে না। যেমন আমি আপনাকে ছোটখাটো একটা উপকার করলাম, আমি যদি এটা কখনো দেখিয়ে দিই, ওই যে প্রশান্তিটা আমার মনের মধ্যে এসেছিল, এর চাইতে আরো ডাবল তিন গুণ হয়তো বা মনে কষ্ট আপনার আসবে, আর সেটা সারা জীবন কিন্তু মনের মধ্যে থেকে যাবে। আর ওই বান্দা কখনো আপনার দ্বারস্থ হবে না কোনো উপকার নেওয়ার জন্য, আর আপনি চাইলেও ওই বান্দাকে আর সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি আর সহযোগিতা তাকে করতে পারবেন না, এই নিয়ামতটা কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ছিনিয়ে নিবে। এটা আমাদের মাথায় রাখা।
মাশাআল্লাহ দর্শক, আমরা খুব সুন্দর আলোচনা লিয়াকত ভাইয়ের কাছ থেকে শুনছি। ইনশাআল্লাহ আমরা আমাদের সময়ে সময়ে ইনশাআল্লাহ আমরা আমাদের সেগমেন্টগুলো শুনবো এবং নাত পাকে শুনবো, আমরা একটি নাত শরীফ শুনবো খুবই সংক্ষিপ্তভাবে। জি
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি। কি যে মহান তোমার দরবার, রসুলে আরবি তোমার দরবার দয়ার ভান্ডার, তোমার দরবার দয়ার ভান্ডার, রসুলে আরবি। কি যে মহান তোমার দরবার, রসুলে রসুলে আরবি, অসহায় দে তুমি সহায় রসুলে আরবি, অসহায় দে তুমি সহায় রসুলে আরবি, দুঃখীদের প্রতি তুমি উদার, দুঃখীদের প্রতি তুমি উদার, রসুলে আরবি। কি যে মহান তোমার দরবার, কি যে মহান তোমার দরবার, রসুলে আরবি। দু জাহানে তুমি তুমি বাদশাহ, রসুলে আরবি তুমি নবীদের সরদার, তুমি নবীদের সরদার, রসুলে আরবি। কি যে মহান তোমার দরবার, কি যে মহান তোমার দরবার,
শুনলে আরবি তোমার দরবার দয়ার ভান্ডার তোমার দরবার দয়ার ভান্ডার শুনলে আরবি।
আল্লাহ দর্শক আমাদের আরেকটি সেগমেন্টের সময় হয়ে গেছে। আমাদের এখন যে সেগমেন্ট আমরা রয়েছে সেই সেগমেন্টের নাম হচ্ছে নাম কেমন হওয়া চাই। আমরা অনেকে ইসলামিক নাম নিয়ে ইয়ার মধ্যে থাকি, টেনশনের মধ্যে থাকি, চিন্তার মধ্যে থাকি যে আমাদের বাচ্চা যখন হবে তখন আমরা কী নাম রাখতে পারি সে বিষয়ে আমরা এবং ইসলামিক নামের ফজিলত নিয়ে আমরা ইনশাল্লাহ এখন শুনব। তো আমাদের সাথে আমাদের সংযুক্ত হবেন আমাদের ইকরাম বাপু, ইকরাম ভাই ইনশাল্লাহ তিনি আমাদের নাম সম্পর্কে মাদানী ফুল দেবেন। জি
আসসালামু আলাইকা সিয়্যিদা রাসূলুল্লাহ ওয়া আলা আহলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله تيستان ধীরে ও মানে চলে দর্শক শ্রোত আসুন আজকে আমরা জেনে নিব নাম কিভাবে রাখা যায়। হ্যাঁ স্যার, অনেকে রয়েছে যে কিভাবে নাম রাখতে হয়, কিভাবে নাম রাখা প্রয়োজন সেটা আমরা অনেকে জানি না। আসুন আজকে আমরা জেনে নিব নাম কিভাবে রাখতে হয়। বলিতে রয়েছে যে পিতামাতার তার সন্তানদের জন্য সর্বপ্রথম উপহার হচ্ছে তার পিতামাতার পক্ষ থেকে সুন্দর একটা নাম তার সন্তানের জন্য রাখা, এবং বাচ্চা যখন বড় হতে থাকে তখন সন্তান ওই নামটা যেটা তার পিতা সন্তানের জন্য মনোনীত করেছেন সেই নামটা বুকে ধারণ করে থাকে, এবং এভাবে সেই দুনিয়া থেকে ওই নামটা নিয়ে এবং দুনিয়া থেকে রুখসত বিদায় নেয়। তাহলে এ থেকে জানা যায় যে সন্তানের জন্য পিতামাতার পক্ষ থেকে যে নাম রাখা হয় এটা হচ্ছে সবচেয়ে বড় মূল্যবান একটা উপহার সন্তানের জন্য। যেভাবে প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে পিতার পক্ষ থেকে সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার হচ্ছে তার সন্তানের উত্তম নাম রাখা। হ্যাঁ স্যার, এ থেকে আমরা জানতে পারলাম যে সন্তানের জন্য তার সন্তান সন্ততি উভয়ের জন্য পিতামাতার পক্ষ থেকে যে নাম রাখা হয় সেটা হচ্ছে সর্বোত্তম উপহার। এবং প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আরো ইরশাদ করেন যে তোমরা তোমাদের সন্তানদের জন্য উত্তম নাম রাখো, কেননা কিয়ামতের দিন ওই সন্তানকে ওই নাম ধরে ডাকা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় সেই ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এ থেকে আমরা জানতে পারলাম সন্তানের জন্য একজন পিতামাতা তার সন্তানের জন্য উত্তম নাম রাখবে এবং ওই নামটি ধরে কালকে কিয়ামতের ময়দানে সন্তানের নাম ধরে ডাকা হবে। তাহলে এ থেকে বোঝা যায় যে আমরা আমাদের সন্তানদের যখন নাম যখন রাখবো তখন আমরা উত্তম নাম রাখবো, ভালো নাম রাখবো, যেই নামের অর্থ রয়েছে। আফসোস আজকে বর্তমান সময়ের মধ্যে আমরা দেখি যে আমাদের সমাজের মধ্যে পিতামাতারা এমন ব্যক্তির নামটাকে সিলেক্ট করেন যেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনো অ্যাক্টর যারা সিনেমা করেন, নাটক যারা অভিনেতা তাদের নামের সাথে মিলিয়ে নাম রাখা হয়। মা এমন যেন না হয়, কারণ কাল কিয়ামতের ময়দানে যখন আপনার সন্তান যখন নাম ধরে ডাকা হবে ওই সন্তান তখন লজ্জাবোধ করবে, কেননা আমরা মুসলমান আর আমাদের নামটা রাখা হয়েছে বিদর্মীদের সাথে সাদৃশ্য রেখে, তখন সে লজ্জিত হবে এবং তার এটা খুব অপমান লাগবে। সেজন্য সন্তানদের যখন নাম রাখা হবে তখন আমরা ভালো নামটাই রাখি, যেমন আসাম সিংহ, আমরা এমন নামটা রাখি যেই নামের অর্থ রয়েছে।
মাশাআল্লাহ দর্শক, আমরা খুব সুন্দর মূল্যবান একটি মাদানী ফুল শুনেছি। অনেকে নাম নিয়ে কনফিউজ থাকে নাম কি রাখবো, এবং অনেকে বিভিন্ন নাম রাখতে গিয়ে অনর্থক কিছু নাম রেখে দেয়। তো সেই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ শুনেছি। দর্শক, আমাদের উচিত আসলে নামটাকে সুন্দর করে রাখার, নামটা ভালো রাখার, এবং নাম রাখার জন্য কোনো একজন বিজ্ঞ আলিমের কাছে গিয়ে বাচ্চাদের নাম নেওয়ার। আসলে আমরা এখন নিজেরা করি কি, নিজেদের নামের সাথে মিলিয়ে একটা নাম রেখে দিই, জানটু মান্টু একটা নাম রেখে দিতে, এটার আসলে অর্থ হয় না। তেমন যেরকম আমরা শুনেছি যে এমন যদি
অমুসলিম
অমুসলিম, হ্যাঁ অনেক সময় আমরা অনেক ফিল্ম অ্যাক্টরের বলুন বা অমুসলিম ব্যক্তির অনেক সময় নাম রাখি যে নামের কোনো অর্থ হয় না বা খারাপ অর্থ হয়ে থাকে, তো সেই নামে তাকে ডাকা হবে। আচ্ছা, আরেকটি দর্শক আরেকটি বিষয় হচ্ছে যে এই যে আমরা আমাদের আসলে মুসলমান, আমরা যেহেতু মুসলিম, তো মুসলমানের নামটা আসলে ইসলামিক হওয়া চাই এবং সুন্দর হওয়া চাই, অর্থবহ হওয়া চাই।
তো বলেছে না অনেকে নামের কারণে জান্নাতে
যাবে, জি
আল্লাহু আকবার, নামের কারণে। তাই এখন চিন্তা করি আমরা যে সকল অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নাম,
জি জি জি,
মাযাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুক। খুব সুন্দর সুন্দর নাম আছে বাপু, সাহাবী সাহাবিয়া,
জি,
ইনাদের নাম আছে, আম্বিয়া কিরামদের নাম আছে, ইনাদের নামের সাথে মিল রেখে কে জানে কোন নামের কারণে কে জান্নাতে
যাবে। হয়তো যে এখন আমরা যে শুনেছি যে অনেকে নামের কারণে জান্নাতে যাবে, হয়তো এমনও হতে পারে যে যার নাম আবু বকর, হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদকায় হয়তো সকল আবু বকরকে যদি মাফ করে দেয়া হয়,
বেশক
মনে করুন যার নাম মোহাম্মদ জান্নাতের মালিক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে চাইবেন জান্নাতে দিতে পারবেন। তো কারণ আমি যদি মোহাম্মদ হয় সে অবশ্যই জান্নাতে যেতে পারে, জান্নাতে যাবে, এটা হাদিস শরীফ আছে, জান্নাতে যাবে। তো আমাদের উচিত যে আমাদের সন্তানদের নাম ইসলামিক নাম রাখা, সাহাবীগণের নাম রাখা, সাহাবিয়াত যারা আছেন তাদের নাম রাখা, বুজুর্গানে দিন যারা রয়েছেন তাদের নামের সাথে মিলিয়ে রাখা, বা আপনার আম্বিয়াই কিরাম অর্থাৎ নবীগণ আলাইহিমুসসালামগণের খুব সুন্দর সুন্দর নাম, ইমরান, ইসহাক, ইব্রাহিম, এরকম নাম রয়েছে, সেই নামগুলো যদি আমরা রাখি ইনশাআল্লাহ সেই নামের ওসিলায় ইনশাআল্লাহ আমাদের তরি পার হয়ে যাবে। দর্শক, আমাদের যে অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠানের আজকের বিষয় উপকারের খোঁটা দেওয়া, সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আবার ফিরে যাবো আলোচনায়। লেখক ভাই, জি,
এখানে যে আমরা হাদিস শরীফগুলো শুনছি যে আমাদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন দৃষ্টি দিবে না, এখানে আরেকটি হাদিস বা কিভাবে আছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের পাপগুলোকে পর্যন্ত মানে মুছবে না, তারা যে গুনাহ করেছে কিয়ামতের দিন, তারা যে গুনাহ আমরা করছি, তা বলা হচ্ছে ওই তিন শ্রেণীর মধ্যে যারা মানুষকে খোঁটা দিবে কিয়ামতের দিন, তাদের পাপ যে দুনিয়াতে থাকা অবস্থায় তারা যে গুনাহগুলো করেছে সেই গুনাহগুলো ওই দিন মাফ করা হবে না। অর্থাৎ একটা বলেছে
সমস্যার কারণে,
সমস্যার কারণে, একটা তো হচ্ছে দয়া দৃষ্টি দিবে না, আচ্ছা দয়া দৃষ্টি দিবে না, এটা তো এক সমস্যা, এক মুসিবত আমাদের জন্য। আরেকটা হচ্ছে ওই দিন আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকেও মাফ করবে না। এখন গুনাহই যদি মাফ না করে তাহলে আমরা কার কাছে যাব,
জি
কার কাছে গিয়ে মাফ চাইবো, কার কাছে গিয়ে সেদিন আমাদের দামান ধরবো, কার দামানে আমরা যাব, যেখানে আল্লাহ রাসূল নারাজ হয়ে যাবে কিয়ামতের দিন যদি আমরা উপকারের খোঁটা দিই, তাহলে তো আর কেউ থাকবে না আমাদেরকে পার করার।
লেখকভাই, এখানে একটি বিষয় হচ্ছে, দেখুন উপকার করার পর যে খোঁটা দেয়া সেইটার ক্ষেত্রে কিন্তু মানুষের মনে কিন্তু অনেক কষ্ট পেয়ে থাকে, অর্থাৎ যাকে আপনি উপকার করেছেন সে তো আপনার থেকে জবরদস্তি করে উপকারটা নেয় নাই, আপনি করেছেন বলে সে
রিকোয়েস্ট করেছে আপনার কাছে,
হতে পারে যে এরকম হতে পারে, কিন্তু বিষয় হচ্ছে যে আপনি পরবর্তীতে ওই ব্যক্তি যে উপকার করেছে সে যদি তাকে তার মনে কষ্ট দেয়, সেটার দিল আজারি করা, মনে মন ভেঙে দেওয়া, সেটা তো অনেক বড় একটি অপরাধ।
এখানে কি হাদিস শরীফের মধ্যে আছে না, ফরজ ইবাদতের পরে সবচেয়ে উত্তম আমল হচ্ছে মুসলমানের মনে খুশি প্রকাশ করা, খুশি দাখিল করা। এখানে আপনি খোটা দিয়ে মুসলমানের মন ভেঙে দিচ্ছেন, তাহলে আপনি চিন্তা করেন আপনার পেছনে যে রোজা, হজ, জাকাত যেগুলো করছেন, নামাজ যেগুলো পড়ছেন, এগুলো কি অবস্থা হবে। তো এখন আমরা বাস আমাদের এই মরণ ব্যাধিটা আমাদের মনের মধ্যে ঢুকে গিয়েছে যে খোটা দেওয়া, আল্লাহ তাআলা আমাদেরকে এটা থেকে হিফাজত করুক। আর আরেকটা বিষয় হচ্ছে যে মুমিন, মুমিনের যে বৈশিষ্ট্য আমরা ডেফিনেশন শুনেছি যে মুমিনরা কখনো আল্লাহ তাআলার সন্তুষ্টি ব্যতীত তারা কি করবে না, উপকার করবে না। তো এখন আমরা যদি মুমিন হতে চাই, আমাদের যে মুমিনের ডেফিনেশন আমরা কোরআনে পাক থেকে শুনেছি আল্লাহ তাআলার রিজা, এটা বাপু শুধু উপকারের ক্ষেত্রে নয়, আপনি প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন যারা মুমিন তারা কখনো, এই যে আমরা তিন শ্রেণীর কথা বলেছি, তারা কখনো কি করবে না, মিথ্যা শপথ করবে না, তারা কখনো আপনার যেটা টাকুর নিচে কাপড় পরিধান ব্যাপারে আছে তারা সেটা করবে না। কিন্তু আজ আমরা মুমিন হতে পারিনি বিধায়, আমরা প্রকৃত মুমিন যেটা ডেফিনেশন আছে সেটা হতে পারিনি বিধায় আমরা হয়তো বা উপকারের খোঁটা দিচ্ছি। তো আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে যে মুমিনের ডেফিনেশন দিয়েছে, আমি তো মাদানী চ্যানেল দর্শক প্রথমত আপনাদেরকে এটা বলবো যে কোরআনে পাকে আমাদেরকে যে ইরশাদ করা হয়েছে আমরা সেটির দিকে লক্ষ্য করি, যে আমরা মানুষদেরকে খাওয়াই কেবল আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, না তাদের থেকে কোনো প্রতিদান চাই, না কোনো কৃতজ্ঞতা। আপনার মনের মধ্যে যখন উপকার দেয়, আচ্ছা একটা বিষয় আমি এখানে বলি যে যখন আপনি কোনো কাউকে কিছু দিবেন, দান খায়রাত করবেন, কারো উপকার করবেন, তখন আপনি নিজে নিজে এটা চেক করতে পারবেন যে এটা কি আসলেই আপনি আল্লাহ তাআলার রিজামন্দির জন্য করছেন নাকি মানুষকে দেখানোর জন্য করছেন। এটা কখন আপনার মনের মধ্যে আপনি এটা পরীক্ষা হয়ে যাবে, যখন আপনি দিচ্ছেন তখন কি আপনার মন আপনার নফস এটা চাচ্ছে কিনা যে সে এটার কোনো বিনিময় দিক। আপনি যখন দেখবেন যে আপনার নফস এটা চাচ্ছে যে আমি যে উপকারটা এখন করেছি সেটার বিনিময় আমাকে দিক, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আমার দেয়ার মধ্যে আল্লাহ তাআলার কোনো রেজামন্দি নাই। যদি আল্লাহ তাআলার রেজামন্দি থাকতো তাহলে আপনার নফস এটা চাইতোই না যে আপনি এর বিনিময় পান, আপনি তার কৃতজ্ঞতা পান, সে আমাকে এর কৃতজ্ঞতা দিক বা না দিক, অর্থাৎ সে আমার শুকরিয়া আদায় করুক বা না করুক আমার কোনো যায় আসে না, কেননা আমি এটা আমার মালিকের রেজামন্দির জন্য করেছি যার প্রতিদান আমি ইনশাআল্লাহ কিয়ামতের দিন পাবো।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। খোটা না দেওয়ার দর্শক, আমাদের আরেকটি সেগমেন্টের সময় হয়ে গেছে, সেটি হচ্ছে সুস্থতার রহস্য। এই রমজান মাসে আমরা অনেকে বিভিন্ন রকম সমস্যায় ভুগে থাকি, তো সে বিষয়ে ইনশাআল্লাহ আমরা ডাক্তারের পরামর্শ নেব। আমাদের সঙ্গে যে ডাক্তার সাহেব আছেন ইনশাআল্লাহ তিনি আমাদেরকে আজকে ওনার মূল্যবান তথ্য দেবেন। জি
সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন যে আমরা আমাদের ইফতারি সবচেয়ে বড় আয়োজনে যে অঙ্কটি থাকে তাতে আমরা একটা মাখানো একটা খাবার খাই, যাতে আমাদের ছোলা থাকে, পেঁয়াজও থাকে, বেগুনি থাকে, জিলাপি থাকে, সাথে অনেক ক্ষেত্রে অনেকে হয়তো মিহিদান বা বুন্দিও অ্যাড করে থাকেন। এখন খেতে কিন্তু খুবই ভালো লাগে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং খুব মজা করে পরিবারের সবাই মিলেই খাই, এটাও খুব আনন্দ। আমরা অবশ্যই বিষয়টাকে আমরা অবশ্যই প্রাধান্য দিই এবং আপনাদের বিষয়টাকে আমরা অবশ্যই স্বাগত জানাই, তবে এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি কী পরিমাণ তেল ব্যবহার করছেন। আপনারা সবাই ভালো করে জানেন যে অতিরিক্ত তেল যে কোলেস্ট্রল যেগুলো থাকে, যেই তেলগুলো আমাদের ক্ষেত্রে আমরা সয় বাজারে যে প্রচলিত যে সয়াবিন তেল রয়েছে সেই সয়াবিন তেলের যে ক্ষতিকর দিক তা আমরা সকলেই জানি। এই অতিরিক্ত তেলযুক্ত যে খাবারগুলো যেমন পেঁয়াজু, যেমন আপনি বেগুনি, যে পরিমাণ তেল বাইরে থেকে বিশেষ করে যদি বাইরে থেকে কেনা হয় তা তার ক্ষেত্রে সেক্ষেত্রে আমি বলতে বাধ্য যে এগুলো অস্বাস্থ্যকর এবং আপনার শরীরের জন্য অসম্ভব অসম্ভব ক্ষতিকর। আপনি চিন্তা করলেন যে আপনি তো বাইরের পেঁয়াজু বা বেগুনি খাবেন না, আপনি ঘরে বানানো পেঁয়াজু বেগুনি খাবেন, খুবই ভালো এই বিষয়টি, কিন্তু এইটার ক্ষেত্রে আপনাকে এটাও মনে রাখতে হবে যে অতিরিক্ত ভালো কোনো কিছু বেশি ভালো না। তাই ঘরে বানানো বলে যে বেশি করে খেতে হবে এটা কিন্তু আপনার জন্য কখনোই প্রযোজ্য নয়। যদি আপনার ডায়াবেটিস এবং হৃদরোগের রোগী হয়ে থাকেন তাহলে অবশ্যই সেক্ষেত্রে এক্ষেত্রেও আপনার জন্য বারণ রয়েছে এবং পরিমিতভাবে খাওয়াটাও আপনার জন্য প্রয়োজনীয়। আপনি খাবেন সেটুকু তেলের খাবার যেটুকু আপনার জন্য প্রয়োজন, যেটুকু ফ্যাট আপনার শরীরের জন্য লাগবে আপনি সেটুকুই খাবেন। সেটুকু খাবারের মধ্যে এমন হতে পারে যে বেগুন হয়তো আপনি অর্ধেক খেলেন, পেঁয়াজ হয়তো আপনি একটা খেলেন, আপনি হয়তো বাকিদের মতো দুটো খেলেন না, কিন্তু আপনি আনন্দটাকে উপভোগ করলেন, আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে বসে একসাথে খেলেন, এই আনন্দটাকে গুরুত্ব দিন। আপনি কতটুকু খেলেন তার চাইতে বেশি জোর দিবেন, কীভাবে খেলেন, কাদের সাথে খাচ্ছেন, এটাই মনে হয় আমার মনে হয় সবচেয়ে বড় বেশি আপনাদের প্রাধান্য দেওয়া উচিত। কারণ আমরা চাই আপনি ভালো থাকেন, সুস্থ থাকুন, আপনার সুস্থতা আপনার পরিবারের জন্য অনেক বড় সম্পদ। কারণ হেলথ ইজ ওয়েলথ এই শব্দটা আমরা সকলেই জানি, ছোটবেলা থেকে পড়ে এসেছি, স্বাস্থ্য সকল সুখের মূল। পাশাপাশি এটাও আমাদের নতুন করে জানতে হবে যে অস্বাস্থ্য বা আপনার দুর্বল স্বাস্থ্য আপনার জন্য সকল অসুখের মূল এবং সকল অশান্তির মূল। কারণ কি, আপনারা দেখেন যে একটি পরিবারে যদি একটি সুস্থ সবল মানুষ থাকেন সেই মানুষটি সেই পরিবারের জন্য কর্মক্ষম যেমন হতে পারেন তেমনি সেই পরিবারের সম্পদ হিসেবে কাজে লাগবেন। কারণ এই মানুষটি পরিবারকে বিভিন্নভাবে সাহায্য করতে পারেন, তার আয় দিয়ে হোক, তার বিভিন্ন তার সামর্থ্য দিয়ে হোক, তার বিভিন্ন কাজ দিয়ে সাহায্য করতে পারেন। কিন্তু যদি একটা দুর্বল মানুষ থাকেন, যেমন যদি একটি অসুস্থ মানুষ যদি থাকেন, একজন হৃদরোগী থাকেন, একজন ডায়াবেটিসের রোগী থাকেন, এই রোগীটা বা এই মানুষটি স্বাভাবিকভাবে পরিবারের কাছে অবশ্যই অবশ্যই বিশেষ কেয়ার পাবে বলে আমরা বিশ্বাস করি এবং এই মানুষটার প্রতি বিশেষ নজর দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। যদি কোনো কারণে সেই মানুষটা নিজের ব্যক্তিগত অবহেলার কারণে পরিবার যদি কোনো কারণে বিপদে পড়ে যাবে বা পরিবারের সদস্যরা যে কোনো কারণে বেশি আপনার ঝুঁকির মুখে পড়ে যায়, তবে আমরা অবশ্যই বলবো যে আপনার নিজে থেকেই সাবধান হওয়া উচিত। কারণ আপনি আপনার পরিবারকে ঝুঁকির মুখে ফেলতে পারেন না বা ফেলা উচিত নয়। আপনি রোগী হয়ে আপনার প্রতি আপনার পরিবারের যেই সহযোগিতা আপনি পেয়ে আসছেন, আমরা অবশ্যই আশা করি যে আপনার পরিবারের সদস্যরা আপনার প্রতি সবসময়ই সেই দৃষ্টিতেই রাখুক। তারা যেমন আপনার প্রতি দৃষ্টি রাখতে হবে তেমনি পাশাপাশি আপনার নিজেকেও নিজের বিষয়ে সবসময় সচেতন থাকতে হবে। আপনাকে এমন কোনো কাজ করা চলবে না যে এই কাজটা আপনার পরিবারকে ঝুঁকি নিতে ফেলে দেবে। তাই আমি আশা করবো আমার প্রিয় হৃদরোগী এবং ডায়াবেটিস রোগীরা আপনারা আপনাদের সুশৃঙ্খল জীবনযাপন পদ্ধতি মেনে চলবেন, যাতে আপনি নিজে ভালো থাকবেন এবং আপনার পরিবারকে আপনি ভালো রাখার চেষ্টা করবেন।
সাল্লাল্লাহু আলাইহি হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আমরা খুব মূল্যবান পরামর্শ ডক্টর মিনহাজ সাহেবের কাছ থেকে শুনেছি। দর্শক, আসলে বিষয় বিষয় হচ্ছে যে তিনি একটি কথা আমাদেরকে বলেছেন, আমরা অনেক সময় ইফতারিটাকে আমরা আনন্দের সাথে করি, অবশ্যই সেটা আনন্দ, এটা আল্লাহ তাআলা বলেছেন যে রোজাদারের জন্য কয়েকটি আনন্দ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ইফতারের সময়। তো এটা আমরা আমাদের পরিবার, আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের মা বাবা, ভাই বোন সবাইকে নিয়ে আমরা ইফতার করতে বসি, কিন্তু সেখানে আমরা কিছু এমন খাবার খেয়ে থাকি যেগুলোর কারণে আমাদের শরীরে যে রোজা রাখার কারণে আমরা যেই শক্তিটা সঞ্চয় করেছি, যে সুস্থতা আমাদের সঞ্চয় করেছি বা সুস্থতা অর্জন করেছি, সেটাকে আমরা আবার দুর্বল করে ফেলছি বা অসুস্থতার মধ্যে আমরা চলে যাচ্ছি। তাই দর্শক, আমাদের উচিত খাবার যেটা আমরা খাবো সেটা আমরা পরিমিত খাবো এবং সেটা আমরা যেন আমরা বেঁচে চলি। অর্থাৎ আমরা অনেকে হয়তো এটা বলতে পারেন যে আমরা খাই আর না খাই, যেটাই হোক না কেন মৃত্যু তো বরণ অবশ্যই করতে হবে, কিন্তু মৃত্যুবরণ করার চাইতে জি জি এরকমই বলে অনেকে, জি খাও ফুর্তি করো অনেকে বলে, কিন্তু বিষয় হচ্ছে খাওয়ার যে খাবার খাওয়ার পরে যদি আমরা সুস্থ থাকতে পারি সেটাই হচ্ছে বড় জিনিস। আমি মৃত্যুবরণ করবো অবশ্যই ঠিক আছে, কিন্তু আমাকে কষ্ট পেয়ে মৃত্যুবরণ যেন আমরা না করি, আসানির সাথে যেন আমাদের মৃত্যুটা হয়, আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। দর্শক, বিষয় হচ্ছে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে এবং সাথে সাথে সুস্থতার সাথে সুস্থ থাকতে হবে ইবাদত করার জন্য। তো আমরা যে ডাক্তারের বিষয়ে পরামর্শ শুনেছি, ইনশাল্লাহ এরকম প্রতিদিন আমরা একটি করে টিপস আপনাদেরকে শোনাবো। দর্শক, আমাদের যে বিষয় আজকে আমরা সেই বিষয় হচ্ছে খোটা দেওয়া, ইনশাল্লাহ সেই বিষয়ে আমরা আসব। এর আগে আমরা একটি নাথ শরীফ শুনবো আমাদের মিনহাজ ভাইয়ের কাছ থেকে, অনেকক্ষণ ধরে তিনি বসে আছেন নিশ্চুপ শাহজাদার মতো, ইনশাল্লাহ তাকেও তার কাছ থেকে আমরা একটি নাতে পাক শুনবো ইনশাল্লাহ।
জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলাল্লাহ, জীবনে সে জন রসুল আল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রসুল আল্লাহ, হাশরের দিন করবেন পার যত সব উম্মত গুনাহগার, আমিও হই যেন সেদিন, আমিও হই যেন সেদিন উদার ইয়া রাসূল আল্লাহ জীবনে দেখবি তোমার জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূল আল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূল
মাশাআল্লাহ। দর্শক আল্লাহ তাআলা দোয়া করি যে আল্লাহ তাআলা আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার আমাদেরকে যেন বারবার নসিব করে এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর যেন রাজি হয়ে যায় এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে বারবার মদিনা শরীফ দেখার তৌফিক দান করে। দর্শক, আমরা আমাদের যেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম তো সেই বিষয় নিয়ে আমরা আবার যাবো ইনশাআল্লাহ আমাদের লিয়াকত ভাইয়ের কাছ থেকে।
বাপু, একটা হচ্ছে মানুষ দুনিয়াতে চিরস্থায়ী নয়,
জি,
সবাই আমরা ধীরে ধীরে এই দুনিয়া থেকে যাওয়ার সময়ের দিকে ধাবিত হচ্ছি,
জি।
এই দুদিনের দুনিয়ায় বাপু একে অপরের মধ্যে মনোমালিন্য করে একে অপরের সাথে এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করে একে অপরের সাথে খোটাগুলো খোটা দিয়ে কেন আমি আমাদের আখিরাতকে বরবাদ করছি,
জি।
দেখুন, একটা মুসলমানের অন্তিম যে স্থান সেটা হচ্ছে কবর, এই দুনিয়া থেকে তো চলে যেতেই হবে, আর তার মঞ্জিল হচ্ছে জান্নাত। একটা মুসলমানের জান্নাত, যদি সে ভালো কাজ করে তাহলে জান্নাত পাবে, আর যদি এখানে বদ আমল করে তাহলে জাহান্নামের অধিকারী হবে,
জি।
এখন বান্দা কেন এটা চিন্তা করে না যে আমি আমার ক্ষণস্থায়ী এই দুনিয়ার জন্য, দুনিয়ার সামান্য তৃপ্তি পাওয়ার জন্য, দুনিয়ার মানুষকে নিচু দেখানোর জন্য কেন আমি আমার চিরস্থায়ী আখিরাতকে বরবাদ করে দিচ্ছি, কেন আমি আমার চিরস্থায়ী জাহান্নাম থেকে দূরে চলে যাচ্ছি? আমার মনের মধ্যে বাপু যদি এই আল্লাহ তাআলার খৌফ নামক বিষয়টা থাকতো তাহলে কখনো আমি মানুষের উপকার করে খোটা দিতাম না। আজ আমি হয়তোবা তার সে দুর্বল বিধায়, আসলেই তো দুর্বল না, যাকে আমি উপকার করছি সে আমার চেয়ে অবশ্যই দুর্বল, যার কারণে হয়তো বা আমি তাকে খোটা দেওয়ার মতো একটা পাওয়ার আমার মধ্যে কাজ করে যে না, সে কিছু বলতে পারবে না, সে আমার দ্বারস্থ হয়েছে, আমি তার দ্বারস্থ হইনি, সে আমার উপকার নিয়েছে, আমি তার উপকার নেইনি। এই মন মাইন্ড যখন আমার মধ্যে কাজ করতেছে তখন আমি একটা ব্যক্তিকে খোটা দিচ্ছি, আর এই খোটা দেওয়ার ফলে মানুষের কাছ থেকে যে আমার পজিশন দূরে চলে যাচ্ছে, জান্নাত থেকে যে আমি দূরে চলে যাচ্ছি, এই এহসাসটুকু আমার হচ্ছে না,
আর
জি
সেই অনুভূতিটা আমাদের কাছে নাই,
হ্যাঁ এই অনুভূতিটা নাই। আর যখন দেখা যাচ্ছে যে বাপু যে মানুষের উপকার করে এরপর খোটা দিয়ে আমি দুনিয়ার মধ্যে সেই উপকারের প্রতিদান, তো এখানে কিন্তু একটা কোরআনে পাকের আয়াত আমরা বলেছি সেই কোনো কিছু হস্তক্ষেপ হস্তগত করতে পারে না, হস্তগত করা মানে কি সে যা দান খয়রাত দিয়েছে তার স্বভাবও কিন্তু সে পাচ্ছে না, অর্থাৎ সে উল্টো তার দান খয়রাতের যে স্বভাব আছে সেটা কেউ নষ্ট করে দিচ্ছে,
নষ্ট করছে, জিনিসও গেল
দান খয়রাত
হয়ে গেল, জি, মানুষের
মনোমালিন্য হয়ে গেল। তো সেখানে এখন মাদের যারা দর্শক, আপনাদের চিন্তা করা উচিত, আমাদের চিন্তা করা উচিত যে আমরা যে মানুষের উপকার করছি, উপকার করার মতো একটা সৌভাগ্য আমাদের হয়েছে, কেন আমি সেটাকে ব্যর্থ করে ফেলছি, বৃথা করে ফেলছি, উপকার দিয়ে সেটাকে কেন খোটা দিয়ে নষ্ট করে ফেলছি? এই কয়জনেরই বা সৌভাগ্যে জুটে। আজ দেখুন এই মহামারীর যুগে যারা উপকার করার মতো সামর্থ্য ছিল তারাও আজ মানুষের উপকার নিচ্ছে,
জি জি
বাপু, আল্লাহ তাআলা কাকে কখন কি বানিয়ে দেয় সেটা কেউ বলতে পারে
না, কেউ বলতে পারে না,
কাকে কখন কোন স্ট্যাটাস থেকে কোন স্ট্যাটাসে নিয়ে আসে কেউ বলতে পারে না। কাল পর্যন্ত যে চিন্তা করেছিল আমি অনেক অডেল সম্পদের মালিক, আজ রাতের মধ্যে তার সম্পদ কোথেকে কোথায় চলে গেল। আমরা দেখি বিশিষ্ট ব্যবসায়ীরা আজ যখন এই মহামারীর মধ্যে তারা গ্রেফতার হয়ে যাচ্ছে, তাদের লক্ষাধিক টাকা সেখানে চলে যাওয়ার পরও তাদের প্রাণটুকু তারা বাঁচাতে পারছে না, সেই প্রাণটুকু আল্লাহ তাআলা নিয়ে যাচ্ছে। কিন্তু সেই অর্থ যতদিন ছিল সেই অর্থ যদি তারা মানুষের উপকারে কাজে লাগাতো তাহলে হয়তোবা তাদের কিছুটা হলো এই অর্থ কাজে আসতো। আর যারাও এই অর্থকে কাজে লাগাচ্ছে তারাও খোটা নামক মরণ ব্যাধির নাম দিয়ে সেই অর্থকে তারা বৃথা করে ফেলছে, উপকার করেও বৃথা করে ফেলছে, তাদের যে স্বভাবটা আছে সেটাকে ব্যর্থ করে ফেলছে। তো আমাদের উচিত আমরা যাতে উপকারের খোটা না দিই, উপকার করে যাতে সেটাকে ভুলে যায়।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দর্শক, আমরা আরেকটি সেগমেন্টের জন্য অনেক অনেকে হয়তো অপেক্ষায় আছেন, সেটি হচ্ছে আমাদের এটা হচ্ছে ফয়জানের দোয়া, অর্থাৎ দোয়ার ফজিলত নিয়ে। যে আমরা অনেক সময় দোয়া করি কিন্তু অনেকে আমরা দোয়া সম্পর্কে আমাদের ভালো ধারণা নেই বা দোয়া করতে জানি না। দোয়া আসলে এটাকে ইবাদতের ইবাদতের মগজ বলা হয়েছে, দিনের স্তম্ভ বলা হয়েছে। দোয়ার দ্বারা অনেক সময় তকদিরের ভাগ্য পরিবর্তন হয়। তো অনেক সময় বিভিন্ন রকম সমস্যা পেরেশানির মধ্যে আমরা থাকি কিন্তু আমরা দোয়া করি না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে দোয়া করেছেন, বিভিন্ন জায়গায় দোয়া করেছেন, দোয়া করার জন্য উৎসাহিত করেছেন, তাগিদ দিয়েছেন। তো আমরা আজকে দোয়া সম্পর্কে আমাদের যে সেগমেন্ট সেখান থেকে আমরা দোয়া সম্পর্কে কিছু মাদানী ফুল শুনবো। আমাদের ফারুক ভাই ইনশাআল্লাহ আমাদেরকে সেই ফয়জানের দোয়ার সেই মাদানী ফুলগুলো দিবেন। জি,
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালাম আলাইকা সাইয়্যিদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদ্রিন চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা জানব যে দোয়া সেটা হচ্ছে একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে আহ্বান করা, প্রার্থনা করা, কিছু চাওয়া, কাউকে ডাকা। আর যখন আমরা দেখি যে দোয়ার পারিভাষিক অর্থ, দোয়া কেন করে, কাকে দোয়া বলা হয়, কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলার নিকট কল্যাণ প্রার্থনা করাকে দোয়া বলা হয়। এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নিকট নিজের চাহিদা এবং কল্যাণ কামনা করি। দোয়া এমন একটি ইবাদত যা এই বিষয়ে অনুভূতি প্রদান করে যেন বান্দা আল্লাহ তাআলার সাথে কথোপকথন করছে। দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার দরবারে নিজের চাহিদা ও প্রয়োজনীয়তা উপস্থাপন করে। এই দোয়া হচ্ছে বান্দাকে তার দয়ালু আল্লাহর নিকট পৌঁছিয়ে থাকে, এবং এই দোয়া হচ্ছে আল্লাহ তাআলার মহত্ত্ব বর্ণনা। দোয়ার অনেক গুরুত্ব রয়েছে। কেন আমরা দোয়া করব, দোয়া করলে এর উপকার কি? আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করছেন, তোমরা আমাকে ডাকো, আমি এর ডাকে সাড়া দেব। মানুষের অনেক চাহিদা, অনেক প্রয়োজনীয়তা রয়েছে। আমরা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে নিজের চাহিদা প্রকাশ করি, নিজের প্রয়োজনীয়তা আল্লাহ তাআলার দরবারে উপস্থাপন করে থাকি। এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার দরবার থেকে কিছু পাওয়ার আশা করি। আমরা যারা মুসলমান রয়েছি আমাদের উচিত অধিক হারে দোয়া করা, অধিক হারে নিজের হাতকে আল্লাহ তাআলার দরবারে প্রসারিত করা। এটাই হচ্ছে দোয়া। তো আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ আমরা বেশি পরিমাণে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, খুব সুন্দর সেগমেন্ট আমরা অতিবাহিত করেছি এবং দোয়া সম্পর্কে আমরা খুব সুন্দর কথা সংক্ষিপ্তভাবে শুনেছি। লিয়াকত ভাই, আজকাল আমাদের অনেক ব্যক্তি আছেন যারা হয়তো দোয়া করতে জানে না বা দোয়াটাকে তেমন মূল্যায়ন করে না, কিন্তু দোয়া এমন একটি জিনিস যে আহ্বান করা, কাকে আহ্বান করব আমরা? আল্লাহ তাআলাকে আহ্বান করব, আমার রবকে আহ্বান করব। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা আমার, যার সারমর্ম যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তো আহ্বান, যাকে আহ্বান করা হচ্ছে তিনি আহ্বানকারীকে বলছেন যে তোমরা আমাকে আহ্বান করো, আমাকে ডাকো, যে আমি তোমাদের ডাকে সাড়া
দেব। আসলে দুনিয়ার সিস্টেম হচ্ছে, আপনি যখন যতক্ষণ কান্না করবেন না, ছোট বাচ্চার কথা বলছি, যতক্ষণ কান্না করবেন না মা দিবে না,
খাবার দেবে না।
আপনি কান্না করেন, আপনি রোনাজারি করেন, আহাজারি করেন, আল্লাহ তাআলা দিবে। আসলে তো আল্লাহ তাআলা দেয়ার মালিক, কিন্তু চাইতে তো জানতে হবে। আপনি যতক্ষণ চাইবেন না ততক্ষণ মালিক কিভাবে দিবে? আসলে কিন্তু আল্লাহ তাআলা অনেক সময় বান্দার দিকে মানে চেয়ে থাকে যে আসলে বান্দা কি ওনার দিকে প্রত্যাবর্তন করছে কিনা, নাকি ডাকছে কিনা। যদি আমরা ফ্রি বসে বসেই পেয়ে যেতাম তাহলে তো
জি জি। দেখো ভাই, দেখুন আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলা তো অনেক বড় রহমান রহিম এবং আল্লাহ তাআলা দেনেওয়ালা। আর আল্লাহ তাআলার শানের মধ্যে এটা নাই যে আল্লাহ তাআলা মিথ্যা বলেন, আল্লাহ তাআলা অবশ্যই সত্য বলেন, যেটা বলেন সেটাই হক বলেন। এবং তো আল্লাহ তাআলা বলেছেন যে কি, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তো আমাদের উচিত, আমাদের যে দৈনন্দিন জীবনে যেই সমস্যাগুলো আমাদের আছে না থাকে থাকবে বা আসবে, যে দুঃখ কষ্ট পেরেশানি আমাদের আসবে, সেগুলোর জন্য আমরা যেন আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ তাআলাকে বলি। আমরা আজকালকার আমাদের আমাদের এটা একটা অভ্যাস হয়ে গেছে যে আমরা আমাদের সমস্যাগুলোকে ভাই বন্ধু বান্ধবকে আমাদের আমাদের বলে বেড়াই, কিন্তু যারা কোনো কিছু দেওয়ার মালিকই নয়, যারা সবাই কিন্তু আল্লাহ তাআলার মহতাজ, আমরা সবাই। তো আমরা যারা সবাই আল্লাহ তাআলার মহতাজ, তো যার মহতাজ তাকে যদি বলি, ইনশাআল্লাহ তিনি সমস্যা সমাধান করে দেবেন। আমাদের কাছে কয়েকটি কল আছে, বিষয়ভিত্তিক সেই কলগুলো শুনবো।
আমার নাম মোহাম্মদ তরকুল ইসলাম, রাজশাহী সাজা বালিয়াড়া থেকে বলছিলাম। আমরা একটি অনুষ্ঠান মোহাম্মদ রমজান অনুষ্ঠানটি দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠান আমাদের জ্ঞানের জন্য।
ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরো সুন্দর এবং ভালো ভালো অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিতে পারি। জি, পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান, রংপুর থেকে বলতেছি। আমি অনুষ্ঠান দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। এই ধরনের অনুষ্ঠান রমজান মাসে হওয়ার করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমি যেন রমজান মাসে সবগুলো রোজা রাখতে পারি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, অবশ্যই আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন আপনাকে সেই তৌফিক দান করেন, সেই শক্তি দান করেন, সেই সেই মানসিকতা দান করেন যাতে আপনি রমজানের সকল রোজা রাখতে পারেন, এবং সাথে সাথে মানেন যেন দর্শকদের হকেও যেন সেই দোয়া কবুল হয় এবং আমাদের হকেও কবুল হয়। দর্শক দেখুন, রমজান মাস এটি আল্লাহ তাআলার দরবারে অনেক মর্তবাওয়ালা, অনেক সম্মানিত একটি মাস, এবং শুধুমাত্র এই মাসকে সম্মান করার কারণে কিন্তু অনেকের ইমান নসিব হয়েছে, অনেকের মাগফিরাত নসিব হয়েছে। তো তাই আমাদের উচিত যে এই রমজান মাস পাওয়ার পর আমরা সেটাকে যেন আমরা হেলাই, এটাকে আমরা যেন উদাসীনতার মধ্যে ব্যয় না করি, এবং এই রমজান মাসে যেন আমরা আমাদের রোজাগুলোকে সঠিকভাবে রাখার চেষ্টা করি। খুবই আশ্চর্যের
বিষয় বাপু, অমুসলিমরা ইমানের দৌলত পেয়ে গেছে
শুধু রমজানকে
সম্মানিত করার কারণে। আমরা মুসলমান হয়ে রমজানের মাহাত্ম্য আমরা বুঝতেছি না, এটাকে আরো অসম্মান করছি, আরো খুললাম খুললাম আমরা গুনাহ করছি। আর খানা পিনা তো আছে, অনেক সময় আমরা এখন যেটা মহিলারা পরে বোরকা, সেটা এখন হোটেলের মধ্যে বোরকা পরিয়ে আমরা খাবারের হরদম লাগিয়ে দিয়েছি। তো আসলে অমুসলিমরা যদি সামান্য এহতরাম করার কারণে, সম্মান করার কারণে যদি ইমানের দৌলত পেয়ে যায়, আর আমরা তো ইমানের দৌলত পাওয়াওয়ালা, আমরা পেয়ে গিয়েছি, আমরা কেন ওইটা থেকে সবক নিচ্ছি না যে আমরা তো মুসলমান, মুসলমান হয়ে কিভাবে আমরা ফরজ রোজা থেকে দূরে আছি? আমরা দুনিয়ার সকল কিছু ভাবে করতে পারি, কিন্তু রোজার বেলায় আসলে আমাদের টায়ার্ড লাগে, ক্লান্ত লাগে, আমার অমুক আছে, তমুক আছে, সে আছে। আর এখানে বলেছে, আমি কিছুদিন আগে মাদানি চ্যানেল শুনেছি, বলছে রোজা রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বেড়ে যায়।
জি জি,
মানুষ মনে করছে আমি খিদা, আমার মানে খাবার থেকে দূরে আছি, হয়তো আমার শক্তি কমে যাচ্ছে। আসলে না, আমার খাবার খেলে যতটুকু না আমার রোগ প্রতিরোধ ক্ষমতা, তো আমার খাবার কারণে অনেক সময় ভেজাল হয়, ডিস্টার্ব হয়ে যায়। কিন্তু বলা হচ্ছে যে রোজা রাখলে, রমজানের এক মাস যে রোজা রাখবে, তার রোগ প্রতিরোধ ইমিউন সিস্টেম আরো বেড়ে যাবে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক আসলে আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলা স্রষ্টা এবং আমরা হচ্ছে আল্লাহ তাআলা সৃষ্টি। কোন জিনিসটা আমাদের জন্য ভালোবাসে আল্লাহ তাআলা অবশ্যই ভালো করে জানেন। তো সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রোজা দিয়েছেন, এবং রোজার কারণে আমাদের দিন এবং দুনিয়ার অনেক ফায়দা রয়েছে, এবং বিশেষ করে কিয়ামতের দিন একটি মেজবানের আয়োজন করা হবে, এবং সেই মেজবানটি সেটি হবে আল্লাহ তাআলার জন্য যারা রোজা রেখেছেন, যারা রোজাদার তাদেরকে সেই মেজবানি খাওয়ানো হবে। যেদিন এক ফোঁটা পানি পাওয়া যাবে না, যেদিন তামার জমিন হবে, মাথার উপরে সূর্য থাকবে, এবং নিজের গুনাহের কারণে মানুষ পেরেশান থাকবে, অস্থির থাকবে, পানির পিপাসায় জিহ্বা বের হয়ে যাবে, ওই সময় আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ এই রমজান মাসে যারা রোজা রেখেছেন তাদের জন্য আল্লাহ তাআলা মেজবানির ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মেজবানিরতে অংশগ্রহণ করার তৌফিক দান করুক, এবং রমজানে এহিতের আমার সাথে সম্মানের সাথে রমজানুল মোবারকের রমজানুল করিমের রোজাগুলো রাখার তৌফিক দান করুক। দর্শক, আমরা অনুরোধ জানাবো যে যতই কষ্ট হোক না কেন আপনি রোজা রাখুন, ইনশাল্লাহ দেখবেন আপনার দিন এবং দুনিয়ার অনেক ফায়দা অনেক উপকার হবে। আচ্ছা, অনেকে এমন আছেন যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন কিন্তু এরপরও রোজা রাখেন না, মা বাবা বলেন যে তোমার এখনও বয়স হয়নি, বড় হলে রাখবে, তোমার শরীর খারাপ হয়ে যাবে। দর্শক, এটাও গুনাহের একটি কাজ, তো আমাদের উচিত তাদেরও কিন্তু রোজা রাখানো, এবং ছোটোবেলা থেকে ছোটো বাচ্চা যারা রয়েছে যারা এখনও বালিগ হয়নি তাদেরকেও প্র্যাকটিসের নিয়তে প্র্যাকটিস করানোর জন্য মাঝে মাঝে একটা দুইটা রোজা রাখানো উচিত, যাতে যখন তার উপর রোজাটা ফরজ হয়ে যাবে সে যেন রোজাটা রাখতে পারে। সাথে সাথে অনেকে এমন রয়েছে আসলে লিয়াকত ভাই যে রমজান মাসে গুনাহ করে থাকে, যে আমাদের ইলেকট্রনিক ডিভাইস তো আমাদের এখন হাতে হাতে, তো রমজান মাস অনেক সময় মানুষের বেশিরভাগ সময় এটা ফ্রি সময় অতিবাহিত হয়, তো অনেকে নিজের সময়টাকে কাটানোর জন্য মোবাইল ডিভাইসের মাধ্যমে এমন এমন জায়গায় যায় যেটা আসলে সাধারণভাবে তো নিষেধ, রমজান মাসে তো এটা গুনাহটাকে আরো 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়,
স্বাভাবিক পরিমাণ যেভাবে বৃদ্ধি পায় গুনাহের পরিমাণও কিন্তু তেমন
বৃদ্ধি পায়। আল্লাহ তালা আমাদেরকে গুনাহ থেকে বাঁচার, রমজানে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। দর্শক, আমাদের সর্বশেষ যেই সেগমেন্ট, যেই সর্বশেষ যে টিপস রয়েছে, যেই মাদানী ফুল আমরা শুনবো, যে সেগমেন্ট রয়েছে সেটা আমাদের লিয়াকত ভাইয়ের, ইনশাল্লাহ আমরা সেটা শুনবো। জি, সেটা চালিয়ে দেব।
প্রতি 40 সেকেন্ডে দুনিয়ার মধ্যে একজন ব্যক্তি আত্মহত্যা করছে, আত্মহত্যার পার্সেন্টেজ বৃদ্ধি পাচ্ছে। তন্মধ্যে দুটি মেজর বিষয় উদ্ভাবন হয়েছে, প্রথমত বিষণ্ণতা আর দ্বিতীয়ত হতাশা। একজন মুসলমানের উচিত নিজের প্রভু থেকে কখনো নিরাশ না হওয়া, কোনো সাহায্যকারী হোক বা না হোক আল্লাহ তাআলা তার সাহায্য করেন, কেননা আত্মহত্যা একটি হারাম মৃত্যু। যখন মাআজাল্লাহ কারো চিন্তা ভাবনায় আত্মহত্যা করার ব্যাপারে কোনো কথা আল্লাহ না করুক চলে আসে, শয়তান তার সঙ্গে এ ব্যাপারে সাহায্য করে, তাকে প্রতিনিয়ত নেগেটিভিটির দিকে ধাবিত করে। মাআজাল্লাহ যদি এমন অনুভূতি আপনার থাকে তাহলে আপনি নিজের পিতামাতার সাথে, স্ত্রী স্বামীর সাথে, স্বামী স্ত্রীর সাথে কথা বলুন। তার কথা যদিও গ্রহণযোগ্য না কিন্তু আপনি তাকে বকাঝকা আর তাকে অবহেলা করার পরিবর্তে আপনি তাকে বুঝানোর, তাকে মোটিভেট করার, ধনাত্মক পজিটিভ কথাবার্তা বলার চেষ্টা করুন, আর তাকে কিছু সময় দিন, তাকে এটা উপলব্ধি করান তুমি একা নও, আমরা তোমার সঙ্গে আছি। আত্মহত্যা করা কোনো ভালো কাজ নয়, এটা হারাম, আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করার মতো কাজ, আমাদের আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা উচিত।
দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বিমারি থেকে বাঁচার তৌফিক দান করুক। দেখুন, আমরা লিয়াকত ভাইয়ের কাছ থেকে শুনেছি যে আত্মহত্যার ব্যাপারে এটা অনেক, এটা কবিরা গুনাহ এবং অনেক বড় একটি গুনাহ, এবং এই গুনাহের কারণে বলা হচ্ছে যে মানুষ জাহান্নামে যাবে, এবং হাদিসে পাকের মধ্যে এসেছে যে যে ব্যক্তি যেভাবে নিজের আত্মহত্যা করবে সে ব্যক্তি কিয়ামত পর্যন্ত কবরে ওভাবেই আত্মহত্যা করতে থাকবে, তো এটা হচ্ছে তার শাস্তি। কেউ যদি মনে করেন বিষ পান করে আত্মহত্যা করেছে তাহলে সে কিয়ামত পর্যন্ত শুধু বিষ পান করতে যাবে, অর্থাৎ এটার যে কষ্ট সেটা সে কিয়ামত পর্যন্ত অনুভব করতে থাকবে। তো অনেকে আসলে এই আত্মহত্যা, লিয়াকত ভাই আপনার বিষয়টা নিয়ে আসলে আমি কথা বলছি যে অনেকে এমন রয়েছে যে আত্মহত্যা করে এটার জন্য যে অনেক সময় মানসিক প্রেশারের কারণে, এখানে বিষণ্ণতার কারণে, বিশেষ করে মানসিক প্রেশার, যে অনেকে হয়তো লেখাপড়া করছে তো তাকে তার মা বাবার পক্ষ থেকে তাকে চাপ দেওয়া হয় যে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, তো এখন সে কী করে, অনেক সময় ভালো রেজাল্ট করতে পারেনি, হয়ে গেছে কি খারাপ রেজাল্ট হয়েছে, তো এখন মা বাবার কাছ থেকে বকা শুনেছে, পরবর্তীতে সে আত্মহত্যা।
এটা শুধু এটা বাপু আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল, আমি আমাদের যখন ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট দিয়েছিল, তো রেজাল্ট যখন পাবলিশ হয়েছিল, তো এক মেয়ে
যে
তার আশানুরূপ ফলাফল হয়নি, সে পুকুরে গিয়ে ঝাঁপ দিয়েছে আমার আমার ব্যাচের সময়।
আচ্ছা,
মানে আশানুরূপ তার যে রেজাল্ট আসার কথা সেটা হয়নি, সে পুকুরে গিয়ে ঝাঁপ দিয়েছে, অর্থাৎ আত্মহত্যা করার চেষ্টা করেছে বাপু। মানে এটা আপনি যেটা বলতে যাচ্ছেন যে এটা একটা হচ্ছে বাবা মার যে আশা, এটাও না করা উচিত। অর্থাৎ পিতা মাতাকেও চিন্তা করা উচিত যে আমার ছেলে মেয়েকে আসলে আমি যেটা এক্সপেক্ট করছি, আমি যেটা আমার ছেলে মেয়েকে আশা করছি সেটা কি সে পারবে কি
পারবে কিনা। আসলে প্রত্যেক মানুষের যে মেধাটা কিন্তু একই
রকম না, কিন্তু চাপিয়ে দেয়
জি।
এখন সেই বেচারা কি করবে, মা বাবার তো কথা রাখতেই হয়। এখন সে চিন্তা করে যে না, আমার মা বাবা তো অনেক আশা নিয়ে বসে আছে, এখন আমার দ্বারা যদি এটা না হয় তাহলে আমার কি হবে। আচ্ছা, আমি আজকের বিষয়টাই নিয়ে নিই বাপু। যখন একটা মানুষকে খোঁটা দিতে 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 মানুষের ডিপ্রেশন চলে আসে, যে আমি যখন একটা মানে মানুষ থেকে কথা শুনছি কেন আমি এরকম, কেন আমি এরকম, অনেক গরিবরাও কিন্তু আত্মহত্যার শিকার হয়ে যায়। তারা যখন এরকম শুনতে থাকে যে কেন আমাকে শুনতে হচ্ছে,
মানসিক
মানসিক ডিপ্রেশন চলে আসে, তখন তারাও কিন্তু এই আত্মহত্যার মতো মারাত্মক ব্যাধিটা, মারাত্মক যে একটা এই রোগ, এটার মধ্যে গ্রেফতার হয়ে যায়। এই উপকারের খোঁটা বিষয়টা বেশিরভাগ এখন যেটা আমাদের সমাজে লোক পরিলক্ষিত হচ্ছে, যেটা উঠে আসছে, সেটা হচ্ছে বিয়ের সিজনে। আজকে কোনো একটা বেশিরভাগ মেয়েদের বিয়েতে, মেয়েদের বিয়েতে হয় কি, যেমন এখন বিয়েগুলো অনেক হয়ে গেছে কঠিন আমাদের সমাজের মধ্যে, মানে বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে চাপ বেশি হচ্ছে, মেয়েদের উপর চাপ প্রয়োগ বেশি করা হয়, এটা দিতে হবে সেটা। এখন তারা থাকে অনেক রকমের ডিপ্রেশনের মধ্যে, অনেক টেনশনের মধ্যে থাকে মেয়ের বাবা, সে কি করে মানুষের দ্বারস্থ হয়ে যায় যখন তার কাছে, যারা তো সামর্থ্যবান তারা দিতে পারে মেয়েদেরকে ধুমধামের সাথে বিয়ে দিতে পারে, যদিও বা এগুলো অপচয় অহেতুক কাজ, কিন্তু দিয়ে দেয়। তো ওই দিয়ে যারা দিচ্ছে তাদের কারণে গরিবদের উপর পর্যন্ত এফেক্ট আসতেছে, বড় লোকরা করতে পারতেছে তোমরা কেন করতে পারবে না, বড় লোকরা তার মেয়েকে এভাবে দিচ্ছে তোমরা কেন দিতে পারবে না, আমাদের সমাজের সিস্টেম হয়ে গেছে এটা। তো এখন গরিব গরিবের মা বাবাকে কি করে, এরাও বলে যে না আমার তো আমারই তো মেয়ে, আমি কেন আমার মেয়েকে দিব না, আমার মেয়ে ওখানে কেন সুখ শান্তিতে থাকবে না। তো তার মাথার মধ্যে এটা ঘুরে ঘুরতে 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 সে মানুষের দ্বারস্থ হয়। তখন মানুষের দ্বারস্থ হয় যখন একটা মানুষ তাকে আজ উপকার করছে, তার মুসিবতের সময় কোনো একটা সময় গিয়ে সে যখন উপকারটা দেখিয়ে দেয়, তখন এই মানুষের গরিবের মনের মধ্যে খায় চোট, তার মনের মধ্যে একটা কষ্ট দাগ বসে যায়। এই কষ্টের দাগ যখন আস্তে আস্তে বসতে বসতে এই কথাটা বারবার তা এই আজকে একজন থেকে শুনতেছে, অন্যদিন আরেকজন থেকে শুনবে, যখন শুনতে 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 তার মনের মধ্যে তার মাথার মধ্যে একটা চাপ সৃষ্টি হয়, তখন সেই চাপ গিয়ে ওই আত্মহত্যা নামক একটা মরণবিধির মধ্যেও কিন্তু চলে যায় অনেক গরিবের ক্ষেত্রে। তো এটার ক্ষেত্রে আমি যারা দেয় খোঁটা তাদেরকে বলবো যে এই খোঁটা থেকে বিরত থাকেন। আপনার খোঁটার কারণে যদি একটা মানুষ এরকম একটা গুনাহ, হেক কবিরা গুনাহ, আপনি যেটা বলছেন যে কবরের মধ্যে ওইটা যেভাবে সে আত্মহত্যা করবে, মৃত্যুবরণ করবে, ওই ওই জিনিসটাই কবরের মধ্যে সে মানে কিয়ামত পর্যন্ত সেটা করতে থাকবে। এখন আপনি চিন্তা করেন যার কারণে হচ্ছে সেও কি গুনাহগার হবে না?
দেখা যায় অনেকে আসলে মনে করে যে আমি যদি মারা যাই হয়তো আমি আমার আমার সবকিছু শেষ, আমার আর সমস্যাগুলো হবে না, আমি যে এখন মানসিক সমস্যায় ভুগছি বা যে সমস্যায় যে টেনশনের মধ্যে আছি সে টেনশনটা চলে যাবে। আসলে যাবে না
বাপু, এটা তো যারা পরকাল বিশ্বাস করে না, পরকাল বলতে যারা
পরকাল বিশ্বাস করে না
তাদের জন্য এটা,
কিন্তু এটা নয়। এটা আপনি এখন যেটা যে অবস্থা আছেন ভালো আছেন, পরবর্তীতে যে মুহূর্তটা সেটা আরো খারাপ মুহূর্ত। হ্যাঁ, ওরকম যে যারা নেককারদের জন্য তো অন্য বিষয়, কিন্তু নেককার কখনো আত্মহত্যা করতে পারে না। এবং বিশেষ করে লেখন ভাই, আপনি কোনো আলিম সমাজকে যারা দিনী কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে কখনো রকম যে আত্মহত্যা করেছে, যারা এই কাজের মধ্যে নাই বা এই জিনিসগুলোর মধ্যে নাই অর্থাৎ দিন থেকে দূরে রয়েছে, তাদেরকে কিন্তু আপনি দেখবেন সবসময় তারা আত্মহত্যা করেছে বা এই সমস্যা করেছে ওই সমস্যা করেছে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দান করুক। লেখন ভাই, বিশেষ হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যে যে আত্মহত্যা এই জিনিসটা কিন্তু আজকাল আমাদের সমাজের মধ্যে বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে আমরা যদি আমাদের ওয়েস্টার্ন দেশগুলোর মধ্যে যাই বা আমাদের মুসলিম রাষ্ট্র ছাড়া অন্য রাষ্ট্রগুলোর মধ্যে যাই, তাদের কাছে কিন্তু আত্মহত্যার প্রবণতাটা বেশি। আমরা আমি দেশের বাইরে গিয়েছিলাম একবার, তো সেখানে একজন দাওয়াত ইসলামের কাছে, সেখানে একজন ইসলামী ভাই, তিনি জাপানে থাকেন, তো তিনি আমাদের সাথে তার সাথে কথা হয়েছে। তো কথা হতে হতে তিনি বললেন যে জাপানের মধ্যে মানে ওই দেশটার মধ্যে যে আত্মহত্যার প্রবণতাটা বেশি ওদের কাছে। তো কীরকম সেটা তারা বলছে যে এখানে ট্রেন আছে, ট্রেনের পাশে তারা গিয়ে রোডের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে, মানে মনে কোনো মনের মধ্যে কোনো ব্যথা আসছে বা দুঃখ আসছে, কোনো সমস্যা হয়েছে, রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়ে আছে, যখন ট্রেন আসছে হঠাৎ করে সে মানে সেখানে পড়ে গেছে, ট্রেন তাকে দু টুকরো করে দিচ্ছে। এটা অহরহ সে তাদের কাছে সেই ঘটনাগুলো ঘটে থাকে। কিন্তু মুসলিম দেশগুলোর মধ্যে যদি আপনি দেখেন বা যারা ইসলামের সাথে রিলেটেড তাদের কাছে সমস্যাগুলো কিন্তু নাই। কেননা আমাদের এখানে একটা বিষয় আছে যে আমরা কিছুক্ষণ আগে বলেছি দোয়া, দোয়া করাটা আহ্বান করা, আল্লাহ তাআলার কাছে নিজের অন্তরের ব্যথাটা, অন্তরের সমস্যাটাকে আল্লাহ তাআলার কাছে বলা, যে আমরা আল্লাহ তাআলার আমাদের কেউ আছেন, আমরা কাউকে বলতে পারছি, আমাদের জিনিসটা অন্তরটা হালকা হচ্ছে। কিন্তু কিছু এমন লোক আছে যাদের সেই জিনিসটা তারা করতে পারে না, তারা তাদের কথাটা কাউকে বলতে পারছে না, যার কারণে এখানে জ্যাম হয়ে সেটা বাস্ট হচ্ছে, পরবর্তীতে সে
সে কাউকে শেয়ার করতে পারছে না। এখানে কিন্তু আরেকটা বিষয় মা বাবাদেরও লক্ষ্য করা উচিত, মা বাবা বলুন বলুন প্রিয়জন বলুন, যখনই কোনো আমি আমার সন্তানদেরকে দেখবো যে তারা হয়তো বা কোনো বিষয় নিয়ে আপসেট, তারা কোনো বিষয় নিয়ে খুবই একাকিত্ব করছে, কাউকে বলতে পারছে না, তার চেহারা দেখলে বুঝে যায় বাবা আমি যখন একটা বিষণ্ণতায় থাকবো আপনি বুঝবেন যে লিয়াকত ভাইয়ের মনে হয় আজকে মন খারাপ, তার পাশে গিয়ে কিন্তু একটু বসা উচিত, মা বাবার দায়িত্ব তার পাশে গিয়ে বসা, তার থেকে জিজ্ঞেস করা। অনেক সময় কিন্তু মা বাবা আচ্ছা একটা মানুষ ভুল করে ফেলতে পারে, এখন সে যখন একা একা সেটা নিয়ে দিন কাটাচ্ছে, সে বলতেছে না আমি যদি এখন একটা মা বাবার সাথে শেয়ার করি বা আত্মীয়দের সাথে শেয়ার করি তারা আমাকে সাপোর্ট করবে না, তো এক্ষেত্রে সে গিয়ে কি করে এই জিনিসটা বেছে নেয় যে আমার সাথে এখন কেউ নেই, আমি বাস এইটা থেকে উদ্ধার পাওয়ার জন্য আমি এই দুনিয়া থেকে রুকসাত, এই দুনিয়া থেকে বিদায় নিব। ওই ক্ষেত্রে মা বাবার একটু চিন্তা করা উচিত, না আম ছেলে কেন আপসেট আমি একটু দেখি, আমার প্রিয়জনটা কেন আপসেট, স্বামী যদি চিন্তা করে আমার স্ত্রীটা কেন আপসেট, স্ত্রী যদি দেখে আমার স্বামীটা কেন আপসেট, পাশে গিয়ে বসি সাপোর্ট করি, না হয়ে গেছে আচ্ছা থাক আল্লাহ ভরসা সব ঠিক হয়ে যাবে, এরকম যখন একটা সাপোর্ট দেওয়ার মানুষ কেউ পাবে যখন সে বিষণ্ণতার মধ্যে, তখন আমার মনে হয় না সে আর এই জিনিসটা বেছে নিবে, কবিরা গুণাটা বেছে নিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে তৌফিক দান করুক, আজকে যেটা বিষয় খোটা আল্লাহ তাআলা এই মরণ ব্যাধি থেকে আমাদের।
আমিন। দর্শক আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের কলও আমাদেরকে করেছেন এবং আপনাদের মূল্যবান মতামতও আমাদেরকে অনেকে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমাদের সমস্যাগুলো দূর করে দিক। দর্শক আপনারা আমাদের সেগমেন্টের মাধ্যমে অনেক কিছু শুনেছেন, অনেক কিছু শিখেছেন, হয়তো আমরাও আপনাদেরকে চেষ্টা করেছি অনেক কিছু শেখানোর জন্য বা কিছু দেওয়ার জন্য। তো আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত আমাদেরকে দেবেন, আমাদের ফেসবুকে আপনারা দেবেন আপনাদের মতামতগুলো, ইনশাআল্লাহ আপনাদের মতামত শুনে আমরা আরও আমাদের অনুষ্ঠানটাকে সুন্দর করার চেষ্টা করব, এবং সাথে সাথে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের এই অনুষ্ঠানে যে সেগমেন্টগুলো সেগুলো আমরা প্রতিটি অনুষ্ঠানে প্রতিটি পর্বে আমরা করব, এবং ইনশাআল্লাহ এই বিভিন্ন বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো আমাদের সঙ্গে মোবাল্লিকগণও থাকবেন, আপনারাও থাকবেন আশা করছি, এবং দর্শক এই রমজান মাস এটা ইবাদতের মাস, তো যতটুকু সম্ভব আপনি ইবাদতের মধ্যে কাটান, অযথা কাজের মধ্যে না কাটিয়ে ইবাদতের মধ্যে আপনার রমজানটাকে অতিবাহিত করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন,
মনকে সুবাসিত করে রমজান, মনকে সুবাসিত।